ABC Radio.
Radio.
89.2 FM.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 118তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। ডর হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি 118তম পর্বটি ধারণ করা হয়েছে এলিফ্যান্ট রোডের একটি অভিজাত ভবনে। অবশ্যই সেটি হন্টেড। আজকে ডরে যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন রিয়াদ এবং হাসান। প্রিয় শ্রোতা, যারা ডরের অংশগ্রহণ করে নিজের জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান তারা ফোন করুন আমাদেরকে এই নম্বরে 09613892892। বরাবরের মতো এই পুরো অনুষ্ঠানের তৃতীয়াংশে আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে ট্যারট কার্ড স্পেশাল রাউন্ডে যোগ দেবে রেজা ভাই ঠিক রাত 12টায়। আশা করছি ওই পর্বটাও আপনারা এনজয় করবেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি।
আবার একটু জ্যাকেট ট্যাকেট গায়ে লাগিয়ে ইদানিং জার্নিতে যেতে হয়, তাই না? শীতটা আবার একটু পড়লো, আমি তো এবার ভাবছিলাম যে শীত মনে নাও পড়তে পারে।
আসলে শীত কিছুদিন পরে দেখা যাবে, হয়তো শীত নামক যে একটা শব্দ ছিল আমাদের যে এনভায়রনমেন্ট হচ্ছে বুঝাতে হবে ভবিষ্যৎ প্রজন্ম। শীত বলেও একটা জিনিস
বাংলাদেশেও আসছিল,
তখন অনেক জ্যাকেট পরতে হতো, এই পরতে হতো, সেই পরতে হতো, যেমনটা আমি এখন জ্যাকেট পরে আছি।
কিন্তু রাত কিন্তু অনেক হয়নি, বাট বেশ ফাঁকা কিন্তু রাস্তা কম্পারেটিভলি। এই সময় কিন্তু আরো ভিড় থাকার,
আমরা যে রাস্তা ধরে যাচ্ছি না, আমরা এই মুহূর্তে হচ্ছে বা সেই সোনারগাঁ রোডটা ধরে যাচ্ছে, অর্থাৎ আমি লোবান, সুমন আর লোবান হেঁটে হেঁটে যাচ্ছে। এলিফ্যান্ট রোড হচ্ছে আমাদের গন্তব্য।
হ্যাঁ, তুমি কি আমার হাঁটাই নিয়ে যাবো? শুনুন,
আজকে হাঁটা যাবো, হাঁটতে হোক না কাছে, একটা রিক্সা নিয়ে গেলে মনে করো তুমি রিক্সায় তাহলে চলে যেতে পারো, আমি এদিক দিয়ে আসতে কিছু খাবার দাবারের ব্যবস্থার কথা একটা চিন্তা ভাবনা রয়েছে
আমাদের।
আমরা হাঁটতে থাকি লোবান, এই দিকে হাঁটতে হাঁটতে আমরা আজকে একটা টার্গেট করছি যে রাস্তার ধারে মনে করো যে
যাই পিঠা পিঠা
যাই পাবো তাই খাবো।
ওকে, না আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ার পরে এখনো পিঠা গুলি,
যদিও রাতটা অনেক গভীর হয়ে গেছে, পিঠার দোকান পাওয়া যাবে কিনা একটু মুশকিল, তবে হাঁটি আমরা,
পাওয়া যাবে, পাওয়া যাবে।
দেখা যাক,
ওই সামনের মোড়টা ঘুরলে ডাইনে মোচড় নিলেই দেখবো যে পিঠা তৈরি করতেছে এক কাকি, আমি চিনি, ভালো মানাচ্ছে,
তাই নাকি? ওকে ঠিক আছে, লোবানের তত্ত্বাবধানে আজকে আমরা পিঠা খাচ্ছি এবং নিশ্চয় লোবানের টাকা,
এটা ভুলটা করো না, এই ভুলটা করো না। আচ্ছা দেখা যাক, যেই দিক টাকা দিয়েই খেতে হবে, হয় তুমি না হয় আমি।
গন্তব্য অফিসের খুব কাছে হওয়াতে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাঝরাতের দিকে পৌঁছে যাই আজকের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আর কি করা, এত বড় বিল্ডিং, মানে লিফটের জন্য মনে হয় ওয়েট করা, মানে গাড়ির জন্য ওয়েট করার মতো অবস্থা। হ্যাঁ,
মানে একটা বাস সে বাসটা আমাদেরকে সামনে পিছিয়ে না নিয়ে উপরে নিবে, লোকাল বাস,
সেই গাড়ির জন্য অপেক্ষা করছে,
করতেই থাকে অনেকক্ষণ ধরেই, কিন্তু হয়েছে
প্রায় অনেক বড়। আমরা কত তলা বিল্ডিং এটা না বলি, কারণ হচ্ছে যে যে এলাকাতে আমরা আছি এলাকাতে এই ধরনের বিল্ডিং হাতে গোনাই পাবেন আপনি, তবে নয় তলার উপরে হবে। এতটুকু শুধু আমি একটু দিচ্ছি, যাই হোক লোবান ইয়ে মনে হয়ে গেছে,
চলো আমরা উঠে পড়ি।
উঠে ফাইনালি তো আমরা কিভাবে পৌঁছে গেলাম এরই মধ্যে জেনে গেছেন। তো আমরা এই মুহূর্তে হচ্ছে সেই ফ্ল্যাটটিতে আছি যে ফ্ল্যাটটিতে আজকে ধারণ করা হবে, এবং এখানে যারা আছে সবাই দেখতে পাচ্ছে যে এই ফ্ল্যাটের মধ্যে পুরো বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে সমস্ত কিছু। আসলে এটাতে বেশ বড় ধরনের রিনোভেশনের কাজ চলছে পুরো ফ্ল্যাট জুড়ে, এবং সেই কাজটাই মাঝে হঠাৎ ছন্দপতন ঘটে। এবং এই ফ্ল্যাটটা আসলে সন্ধানটা আমি পেয়েছিলাম আমার খুব পরিচিত একজনের মানুষের, অর্থাৎ কাছাকাছি মানুষের আর কি ফ্ল্যাটটা। সে কিছুদিন আগে ফ্ল্যাটটা কিনেছে এবং বড় ধরনের রিনোভেশনের কাজ চলছে এটাতে। ঘটনা হচ্ছে যে এটা আমি সামহাও মানে কোইনসিডেন্সলি জানতে পারি বলতে গেলে, যে একদিন আমি জাস্ট ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, এবং ফ্ল্যাটটা দেখতে এসে কিছু একটা দেখে আমার জাস্ট ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম এটা কেন এভাবে আছে। এরপর আমি পুরো ঘটনাটা জানি এবং গত তিন চার দিন ধরে কাজ বন্ধ রয়েছে, এবং আমি সামহাও ম্যানেজ করেছি যে আমাকে এক দুই ঘন্টার জন্য হলেও এই ফ্ল্যাটটা আমাদেরকে দিতে হবে এই এই পারপাসে। শুধু ওনার একটা কন্ডিশনে ছিল যেন আমরা অ্যাড্রেসটা এবং কোনো ছবি যেন কোথাও পোস্ট না করি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেটা প্রকাশ করছি না। তো এই ফ্ল্যাটের ঘটনা খুবই ইন্টারেস্টিং ঘটনা, এটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো। তবে যেটার জন্য আমরা সবাই ইন্টারেস্টেড থাকি ইনক্লুডিং মি, সেটা হচ্ছে যে আমার সাথে যারা জার্নিতে অংশগ্রহণ করে তাদের এক্সপিরিয়েন্স শোনার জন্য আমি আসলেই সত্যিকার অর্থে এক্সাইটেড থাকি। এবং আমি আর কথা বাড়াতে চাই না, মূল জার্নি যেটাকে বলি যেখানে মানুষ তার ভয়ের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চায়। আমরা শুরুতে যাকে নিয়ে আজকে শুরু করব তার পরিচয়টা জেনে নিই। আপনার নামটা কি ভাই?
আমি মোহাম্মদ রিয়াদ হোসেন।
রিয়াদ হোসেন, ওকে। রিয়াদ ভাই, আমি যতটুকু জানি যে আপনি দেশের বাইরে থাকেন। সিঙ্গাপুরে থাকেন আর কিছুদিন হলো দেশে এসেছেন।
হ্যাঁ,
ওকে। আবার কবে?
ইনশাআল্লাহ আশা আছে নেক্সট মান্থে চলে যাবেন।
মান্থে চলে যাবেন। তো আমরা খুব লাকি যে এই সময়ের মধ্যে আমরা রিয়াদ ভাইকে পেয়ে গেছি। তো রিয়াদ ভাই, আমি আর সময় নষ্ট না করে আপনার ঘটনাতে যেতে চাই। আমি যতটুকু জানি যে সিঙ্গাপুরে কোনো কিছু একটা ঘটনা ঘটে গেছে।
ওকে সুমন ভাই, আমি আমার সিঙ্গাপুরের ঘটনাটা দিয়ে শুরু করছি। ঘটনাটা শুরু হয় আমার সাথে, শুধু আমার সাথে বললে ভুল হবে, আমি সহ আমার অনেক বন্ধুর সাথেই ঘটে। 2014 সালের প্রথম দিকে নতুন একটা অ্যাপার্টমেন্টে আমাদের কোম্পানি আমাদেরকে শিফট করে আমাদের থাকার জন্য।
আচ্ছা,
সে জায়গাটা হচ্ছে কাকি বুকি অ্যাভিনিউ 3।
ওকে।
তো অ্যাপার্টমেন্ট গুলো নতুন ছিল। তো সুমন ভাই, আমরা হচ্ছি মানে সেকেন্ড ব্যাচ।
আচ্ছা,
লোকজন একেবারে খুব ভালোই ওই জায়গাটার পরিবেশ এবং সমস্ত সুযোগ সুবিধা আমরা
থাকছি।
বিল্ডিংটা চারটা ব্লক আছে, চারটায় 14 তলা করে, এবং একটা ব্লক আছে যেটা 16 তলা।
আচ্ছা,
তো আমরা যে বিল্ডিংটায় থাকতাম সেটা 14 তলা, এবং সেটা দক্ষিণ পাশ ঘেঁষে একটা বিশাল একটা ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। যে ট্যাঙ্কটার যে অবস্থান সেই জায়গাটাকে ঘিরেই মানে ঘটনার সূত্রপাত। তো ঘটনাটা শুরু হতো এরকম যে আমাদের সম্পূর্ণ এরিয়াটাই ছিল ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক জোন, তারপরেও ফার্স্ট ফ্লোরে আসলে নেটওয়ার্কটা খুবই স্ট্রং পেতাম। তো আমি যে কাজ করি দেখা যাচ্ছে মাঝে মাঝে কল আসলে আমার কাজে যেতে হতো, এছাড়া বাসায় থাকতাম। তো বিশেষ করে রাতের বেলায় খুব নেট ব্রাউজিং করা হতো, দিন রাতে মানে ফার্স্ট ফ্লোরে বসে বসে সেই ট্যাঙ্কটার খুব কাছাকাছি ইন্টারনেট ইউজ করতেছি কম্পিউটার দিয়ে আর স্মোক করতেছিলাম। তো হঠাৎ একটা গন্ধ পাই, মাছ টাছ পচে গেলে যেরকম একটা পটকা গন্ধ আসে সেই ধরনের বৃষ্টি একটা গন্ধ বাতাসের সাথে ভেসে আসতেছে। ওইখানে কোনো ধরনের একটা ময়লা ফেলারও মানে রোলস নাই, যদি কেউ ফেলে তাহলে অবশ্যই তাকে জরিমানা দিতে হবে, এটা ওইখানে নিয়ম। তো চতুর্দিকে আমি খুঁজতে থাকি, দেখি যে কিছুই না। তো হঠাৎ করে ট্যাঙ্কের ওই দিকে চোখ যায়, গন্ধটা ওই দিক দিয়ে আসতেছিল বাতাসের সাথে। তো আমি খেয়াল করি ট্যাঙ্কটা দেখে, দেখি যে সাদা কাপড়ের মতো একটা অবয়ব, চুলগুলো সামনের দিকে ঝুঁকে আছে, তার চেহারা দেখা যায় না, এবং ট্যাঙ্কটার উপরের দিকে 12টার পরেই শুধুমাত্র ওয়াকিং লবি সারা লাইট গুলো অফ করে দেওয়া হতো, শুধু ওয়াকিং লবির লাইট চলে থাকতো। তো হঠাৎ করে চোখ যায় যে দেখি সাদা আকৃতির একটা অবয়ব, এবং সে যে দাঁড়িয়ে আছে তার পা খুব স্পষ্ট বোঝা যায় যে ট্যাঙ্কের মধ্যে স্পর্শ করা না ভাসমান অবস্থায়। আর ওইখান থেকে দুর্গন্ধ আসতেছে, এবং দেখা যায় যে হঠাৎ করে জিনিসটা অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার পর চমকে উঠি, তখন আমি সিগারেটটা ফালাই দিই। সিগারেটটা ফালাই দেওয়ার 20-30 সেকেন্ডের মধ্যে মনে হয় কেউ আমাকে পিছ থেকে ধাক্কা মারে। তো আমি যে বেঞ্চটার মধ্যে বসেছিলাম সামনের দিকে ঝুঁকে পড়ে যাই, আমার ল্যাপটপটা নিচে পড়ে যায়, ব্যাকপ্যাকটা ফেটে যায়, উঠি উঠে চলে দেখলাম,
যখন ওই জিনিসটাকে দেখলেন যে অদৃশ্য হয়ে গেছে, এবং তখনই হচ্ছে আপনি সিগারেটটা যখন ফেললেন, জাস্ট আপনার মনে হলো পেছন থেকে কেউ আপনাকে ধাক্কা দিল,
হ্যাঁ,
তখন যে গন্ধটার কথা আপনি বলছেন যে একটা উৎকট গন্ধ পাচ্ছেন, সেই গন্ধটা কি তখনও ছিল?
শুধু ছিল না, মনে হচ্ছে যে এতক্ষণ খুব দূরে ছিল, এখন আরো কাছে চলে
এসেছে। তারপর
তারপর ওই দিন চলে গেলাম, চলে যাওয়ার পরে রাত্রে আমার হালকা জ্বর আসছে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, দশটার দিকে আমার বস যখন কল করলো বললো যে একটা লিফ্ট নষ্ট হয়েছে, একটু যাই একটু চেক করে আসছি। তো সারাদিন দুটা লিফ্টের কাজ করে আমার বাসায় চলে আসছে পাঁচটার মধ্যে। তো সেদিন ঘটনাটা আমি কারোর সাথে শেয়ার করি নাই। তো সেদিন আবার সেই একই জায়গায় আমি এবং আমার আরেক বন্ধু ফারুক ভাই, সে তার ছোট একটি পিসি নিয়ে বসছে, আমিও বসছি ওই সেম একই বেঞ্চে, একই বেঞ্চে। তবে আজকে আমি বসছি তার অপোজিট বেঞ্চে, আমি গতকালকে যে বেঞ্চটার মধ্যে বসাচ্ছিলাম আজকে সে বসছে সেখানে। তো সে ওই স্মোক করতো, তো সেই স্মোক করতেছে, তো আমি হঠাৎ আবার একটা গন্ধ পাব, ওই সেই গন্ধটাই। তখন সে আমাকে বললো যে তুমি গন্ধ পাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, একটা দুর্গন্ধ তো আসতেছে। তো আমি তখন ঘটনাটা বলি না, আমি চুপ করে দিয়েছি। তো আজকে আর কিছু চোখে পড়ে নাই, সে সিগারেট খেতেছিল। তো ফারুক ভাই যখন সিগারেটটা ফেলে দিছে, কিছুক্ষণ পরে দেখি যে ফারুক ভাই ডান দিকে কাজ হয়ে গেছে
হঠাৎ করে,
হ্যাঁ ডান দিকে কাজ হয়ে গেল। আমি বললাম ভাই কি হয়েছে? তোমার মনে হয় আমার এখানে কে যেন ধরে আসতে দিছে। তুমি কি বলেন?
ঘরের মধ্যে,
হ্যাঁ ঘরের মধ্যে। তো আমি বললাম কি বলেন? বললো হ্যাঁ বিশ্বাস করো ভাই, আর তুমিও পাইছো আমিও পাইছি গন্ধটা, যখন আমার ঘরের মধ্যে আঘাত করেছে মনে হয় গন্ধটা খুব কাছে চলে আসছে। ও বলেন কি? হ্যাঁ তুমি দেখো দেখো আমার ঘরের মধ্যে মনে আসতে দিছে। সত্যি করে দেখি যে ওনার ঘরের বাম পাশটা দেখি যে একটা নখের আঁচড়।
নখের আঁচড়?
হ্যাঁ। আমাদের ঘাম বেরোয় না শরীর থেকে, ঘাম এরকম সেম যে ঘামের মতো ব্লাড বেরোচ্ছে হালকা একটু। তো আমি বললাম যে ভাই যে গন্ধটা এই গন্ধটা কালকে আমার সাথেও গেছে। তখন আমি আমার ল্যাপটপটা দেখালাম যে এই যে দেখেন ল্যাপটপটা কেটে গেছে, ব্যাটারি বেড়ে গেছিল। বললো যে কি ব্যাপারটা কি? পরে আমি বললাম এই ব্যাপার। তখন বললো যে দেখো তোমাকে আমি বলি নাই গন্ধটার কথা, বলতেছিলাম আমি এর আগে এই গন্ধ এই জায়গায় পাইছি এবং তুমি হয়তো দেখো নাই। তখন আমি বললাম যে কি দেখি নাই ভাই? বললো এই ট্যাঙ্কের মধ্যে কিছু একটা। আমি বললাম গতকালকে ট্যাঙ্কের মধ্যে তো আমি এইরকম একটা অবয়ব দেখছি।
দুইজনেরটাই মিলে গেছে?
হ্যাঁ। তখন সে বললো যে সেম অবয়বটা আমি তোমার আরো আগে দেখছি, তুমি ভয় পাবে বিদায় আমি বলি নাই। আমি বললাম যে কালকে আমার সাথে এই ঘটনা ঘটে গেছে, আপনি ভয় পাবেন বিদায় আমি বলি নাই। তখন আমরা দুজন এখানে বসে এটা নিয়ে মানে আলাপ আলোচনা করতেছি। ওই মুহূর্তেই ও ছিল মালাই মুসলিম একজন সিকিউরিটি গার্ড, তখন ও আসলো আমাদের এখানে, বললো কি হয়েছে? সিঙ্গাপুরে যারা আছে ওরা এই জিনিসটাকে খুব বিলিভ করে,
মানে সিঙ্গাপুরি যারা,
হ্যাঁ তারা খুব বিলিভ করে, সেটা চাইনিজ হোক বা মুসলিম প্রজাতির মালাই যারা তারা হোক, বরং তারা খুব ভয়ও পায়। এবং এটার জন্য ওদের দেশে যারা চাইনিজ ধর্মাবলম্বী আছে তারা একটা বিশেষ একটা পূজার আয়োজন করে প্রত্যেক বছর, শুধুমাত্র এই অদৃশ্য আত্মাদের কারণে, এই ভয়টা থেকে। সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটে সিঙ্গাপুরে, দেখা যাচ্ছে বিল্ডিং এর ছাদের মধ্যে ঘটে, কারণ সিঙ্গাপুরে কোনো ছাদে সাধারণত পাবলিক ওঠে না একমাত্র কোনো মেইনটেনেন্স এর কাজ করার জন্য। আমি যেহেতু পেশায় একজন এলিভেটেড টেকনিশিয়ান, মেইনটেনেন্স এর কাজের জন্য প্রায় সময় আমাদের রুফটপে ওঠা পড়ে। তো এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে অধিকাংশ বিল্ডিং এর ছাদে গেলে আমাদের কিছু মানে ভয় ভিতরে বা কোনো কিছু অভিজ্ঞতা থাকতে হয় না, বাট সামহাও আমরা গেলে কেমন যেন পরিবেশটা উদ্ভব হয়ে একদম স্তব্ধ, মনে হয় যে একদম শান কোনো শব্দ নেই এবং খুব ভারী একটা পরিবেশ মনে হয় অধিকাংশ বিল্ডিং এর। এই ঘটনা
এর পরে কি হলো? ঘটনা যখন ওই ঘটনাগুলো ঘটছে, এখন দুজনেই জানলেন যে এখানে এই ধরনের ঘটনা ঘটে, তারপর কি হলো?
তো তারপরে যখন আমরা সিকিউরিটি গার্ড তা চলে আসলো, ও ছিল মুসলিম, জিজ্ঞেস করলো যে কি রে কি ব্যাপার, তারা কি কথা বলতেছে এখানে? পরে বললাম যে দেখ আমাদের সাথে এইরকম এরকম ঘটনা ঘটতেছে, আমার সাথেও ঘটছে অন্য সাথেও ঘটছে। ও যে ঘটনাটা আমাদের বললো যে দেখ শুধু তোদের সাথে না, অনেকে তোদের সাথে বলে না বা আমরা বলি আমাদের কাছে কেউ এসে বললে যে এটা কিছুই না, এটা নিয়ে তোরা কোনো কল্প কাহিনী ছড়াবি, আমরা তাদের ওয়ার্নিং করে দেই, যেহেতু তোরা আমাদের এইখানে অ্যাম্বাসেডার, ঘটনাটা তোদের বলি শুধু তোদের সাথে না, এটা অনেকের সাথেই ঘটে, এবং রাতের পরে জায়গাটায় এসে সিগারেট খাবি না, তোদের যদি নেট ইউজ করার খুব প্রয়োজন হয় আমাদের সাথে ইউজ করিস, এই এইদিকে আসিস না।
আসলে কি ছিল, কেন এটা এরকম?
আসলে সেই জায়গাটায় যখন বিল্ডিং গুলো নির্মাণ করা হয় তার পূর্বে এই এলাকাটা ছিল জঙ্গলের মতো, সিঙ্গাপুরে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মতো তো না, ওরা দেখা যাচ্ছে যে একদম টিনেজার থেকে নিজেরা নিজেদের পার্টনার পছন্দ করেনি। তো একটা মেয়ে ওইখানে সুইসাইড করে ফাঁসি দিয়ে, এবং মেয়েটা ছিল প্রেগনেন্ট। ওই মেয়েটা সুইসাইড করার পর থেকেই ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং যখন এইখানে বিল্ডিং ডেভেলপ করা হচ্ছিল তখন ওই চাইতে আরো বেশি মারাত্মক মারাত্মক ঘটনা ঘটত, এবং কি অনেকে কাজ করতে পারত না। ইভেন ওইখানে একটা লোক অ্যাক্সিডেন্ট করে এই ডেভেলপ করার সময় মারাও গেছিল টাওয়ার ক্রেন থেকে পড়ে। কেউ বলতে পারে না যে কিভাবে সে তার ক্রেনের ভিতর থেকে পড়ে গেছে, কারণ সেটা ছিল সম্পূর্ণ ডোসরাস্টেবল লক করা।
আসলে আমাদের এই জায়গাটার সাথে হয়তো আমরা কোন রকম একটা রিলেট করতে পারবো, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় বসে এমন একটা ঘটনা শুনছি যেটা কনস্ট্রাকশন সাইটের সাথে অনেকটা জড়িত। আর রিয়াদ ভাই যেটা বললেন যে সিঙ্গাপুরে এই ধরনের স্পিরিচুয়াল জিনিসগুলাকে বা প্যারানরমাল জিনিসগুলো অনেকটা বিশ্বাস করা হয়, অনেক ভয় পাওয়া হয়, সেজন্য পূজাও করা হয় বা বিভিন্ন আচার অনুষ্ঠান রিচুয়াল পালন করা হয়। কিছুদিন আগে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কোনো একটা নিউজ পোর্টালে যেটা দেখলাম যে ইন্ডিয়াতে তামিলনাড়ু যে স্টেটে, যেটা বলতে পারি যে আমরা গভর্নমেন্টের যত ধরনের কাজগুলো হয় স্টেট লেভেলে, সেটা শত বছরের পুরনো একটা বিল্ডিং, সেই রাজাদের আমল থেকে এই বিল্ডিংটা ব্যবহার হয়ে আসছে। একসময় রাজপ্রাসাদ ছিল, এখন সেটাকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন সচিবালয়ে চালানো হচ্ছে। সেই স্টেটের যে মিনিস্টার রয়েছে উনি এই ভবনটাকে ভেঙে ফেলতে চাচ্ছে, কারণ ওনাদের বিশ্বাস যে এই ভবনটাতে কিছু একটা প্রবলেম আছে যেখানে তাদের উন্নতির ক্ষেত্রে ঝামেলা করছে, বিভিন্ন ধরনের প্রবলেম তারা ফেস করছে। এই ভবনটা ভেঙে তারা সম্পূর্ণ নতুন রূপে ভবন তৈরি করতে চায় গভর্নমেন্টের অফিসিয়াল কাজ করার জন্য। আসলে এটাই আমি বলছি যে এই ধরনের রিলিফ গুলো কিন্তু অনেক বেশি আছে রিলিজিয়াস গ্রন্থগুলোতেও দেখলে, হয়তো বা ভিন্ন ভাবে হলেও কিন্তু অদৃশ্য কোনো কিছু যে এক্সিস্ট করে এটা কিন্তু বলা হয়েছে। এনিওয়েজ, আমরা সেই ব্যাখ্যায় না যাই, আমরা এবার আরো ঘটনার দিকে যেতে চাই। আপনি কিছুদিন আগে আপনার গ্রামের বাড়িতে একটা ঘর তুলতে গিয়ে কিছু একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, এটা কি ছিল এটা একটু জানি।
ঘটনাটা শুরু হয় আমি বাংলাদেশে আসার পরেই, আমি একটা নতুন করে ঘর তোলার কাজ শুরু করি। তো ঘরটা যে স্থানে তোলা হবে সেইখানে আমার একটা পুরাতন ঘর ছিল, এবং পুরাতন ঘরটা যে ছিল সেই জায়গাটা বলতে গেলে একটা নালার মতো ছিল, বড় বিশাল আকৃতির। আমি সেখানে ড্রেজিং করে ভরাট করে ফেলি, এবং সেই ঘরটা যখন আমি সরাই নিয়ে যাব তখন সেই পুরাতন যে অনেকগুলো পিলার ছিল যেগুলোর তোলা সম্ভব হয় না, কারণ ড্রেজিং এর কারণে অনেক নিচে
নিচে পড়ে গেছে।
এবং সেই ঘরটার পাশেই হিজল গাছ ছিল আমার, ঘরটার বলতে গেলে নিচের দিকে পড়ে গেছিল পাটাধনের পুরাতন ঘরটার। আমার বাড়ির চতুর্দিক দিয়ে হিজল গাছ ছিল ড্রেজিং করার পূর্বে, তো এখন সব পুরাতন ঘরটা ছিল সেটার পাশ দিয়ে একেবারে রাস্তা চলাচল করার। তো যখন ঘরটার কাজ শুরু করব, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে পাহাই ঘর, যে এখানে তুলবে সেই জায়গাটায় জিআই তার দিয়ে একটা তৈরি করা হয় না, যে ম্যাপ যে কোন কোথায় কোথায় খুঁটিগুলো গাড়া হবে, সেটা যখন জাস্ট করা হয় সেদিন রাতেই আমি স্বপ্ন দেখি। স্বপ্নটা ঠিক এরকম যে কেউ একজন আমাকে এসে বলছে যে আমার জায়গাটা বন্ধ করে দিচ্ছি।
আপনি ঘুমের ঘরে শুনতে পাচ্ছেন এই ধরনের?
হ্যাঁ, কেউ বলছে। হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলে গেল, কণ্ঠটা একটা পুরুষ মানুষের কণ্ঠ, বাট আমাদের মতো স্বাভাবিক কণ্ঠ না। তারপরে আমার ঘুম ভাঙি, বাট খুব একটা মানে চমকে যাই না, কারণ আমার বাবা দাদি কথার চর্চা করে বা এখনো করতেছে, সেটার কারণে সামহাও আমি প্রটেক্টেড যে বিষয়গুলো
অনুভূতি করতে।
আমার
কি হচ্ছিল আমরা সেই ঘটনাটা একটু শুনি।
তো সেই ঘটনাটা প্রথম দিন দেখার পরে যখন দুটো খুঁটি গাড়া হলো, পরের দিন রাতে আমি ঘুমের মধ্যে ঠিক একই কথা, আমার জায়গাটা বন্ধ করছিস তুই। স্বপ্নে বলতে গেলে স্পষ্ট বলতেছি, আমার কাছে মনে হচ্ছে রিয়েল যে আমার পাশে কেউ এসে বলে গেল। তখন আমি আমার বাবার সাথে ঘটনাটা শেয়ার করি, বাবা আমার সাথে এরকম এরকম ঘটতেছে। তো বাবা আমাকে বললো, যাক আমি বিষয়টা দেখতেছি, এটা তোকে ভয় দেখাচ্ছে, কোনো ক্ষতি করতে পারবে না, তো এটা নিয়ে তুই টেনশন করিস না। তো তৃতীয়বার যখন আমি স্বপ্নটা দেখি সবগুলো খুঁটি ঘরের গাড়া হয়ে গেছে, সে ফাইনালি আমাকে বলে গেল যে আমার জায়গাটা বন্ধ করে দিলি তুই। তখন আমি আব্বাকে বললাম, আব্বা আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, যাই হোক আমার মনে হয় এখানে করার দরকার নেই। ঘটনাটা আমার আম্মাকেও বললি, তখন আম্মাও নিষেধ করে যে ছেলে যেহেতু বলতেছে তুমি একটু সরাই নিয়ে দরকার পড়লে বাড়ির দক্ষিণ পাশে ঘরটা কাজ করো। তো আমার বাবা বললো, দেখো এটা নিয়ে ভয়ের কিছু নাই, ওর কোনো ক্ষতি করতে পারবে না, ওকে ভয় দেখাচ্ছে, এটা কোনো কিছুই না। তো যাই হোক, শেষ পর্যন্ত বাবার কথা শুনে সেখানে ঘরের কাজ করা হলো। এর মধ্যে ঘরের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে, যে কোনো একটা কারণবশত হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে চলে গেলাম কক্সবাজারে একা। এক সপ্তাহ পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে দেখি যে ঘরের কাজ প্রায় কমপ্লিট। ঘরের মধ্যে আমি নতুন ইলেকট্রিসিটি ওয়্যারিং করিনি, এর মধ্যে আমি থাকা শুরু করলাম। সেই ঘটনাটা ঘটতো, ঘটতো বলতে গেলে এখনো ঘটে আমার সাথে ঘটনাটা। রাত্রবেলা আমি শুয়ে আছি, মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করতেছি, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার ঘরের কাঠ গুলো কোন একটা কাঠ ছিঁড়ে ফেলছে, যে কাঠ দিয়ে আমি ঘরটা করছি, যদি আমি হাফ ইঞ্চি একটা পেরে কোটুকতে যাই সেই পেরে একটা বাঁকা হয়ে যায়।
কাঠ গুলো খুবই শক্ত,
খুবই শক্ত,
ভালো মানের,
হ্যাঁ ভাষা সচরাচর লোহা কাঠ বলে, খুবই শক্ত। সেই কাঠ ছিঁড়ে ফেলে শব্দ হচ্ছে যে একদম বিকট শব্দ, শুধু শব্দ না যে কাঠ ছিঁড়ে ফেলছে। লাইট অন করে দেখতাম কিছু না,
মানে আপনি শব্দ পেতেন যে কাঠ হয়তো বা কেউ ছিঁড়ে ফেলতেছে, লাইট অন করলে কিছুই নেই,
কিছুই
একদম শব্দ নেই,
না একদম শব্দ স্টপ। আবার দেখা যাচ্ছে যে লাইট অফ করে ডিমের জ্বালানো, আমার ঘরের কর্নারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফেস ধরা অবয়ব স্পষ্ট আমার দিকে তাকায়, স্পষ্ট একদম ক্লিয়ারলি আমি বুঝতে পারি আমার দিকে তাকায়।
এটা কি ডিম লাইটের মধ্যেই দেখতে পান নাকি?
ডিম লাইটের মধ্যে দেখতে পাই।
আচ্ছা,
তো আমি এই জিনিসটা মানে প্রথম দিকে ভাবি যে হয়তো বা এটা আমার দেখার ভুল, তারপরে আমি ডিম লাইট চেঞ্জ করি। এই পর্যন্ত চারটা কালারের ডিম লাইট চেঞ্জ করা হয়ে গেছে, বাট জিনিসটা এখনো ঘটে। এবং দেখা যাচ্ছে যে আমার টেবিলের মাঝখানে পানি জগ রেখে দিচ্ছি, সে পানির জগ হঠাৎ করে খেয়ে ফেলি, উঠে যাচ্ছি ওই, কারণ ঘরে তো বিড়াল একটা ইঁদুর ঢোকার কোনো মানে জায়গা নেই, সেইখানে তো বিড়াল আসার প্রশ্নই আসে না। সারা ঘর চেক করি, কিচ্ছু নেই। আমার ড্রেসিং টেবিলের লকারের ভিতরে দেখা যাচ্ছে আমার কিছু ক্রেস্ট রাখা আছে, যেগুলো আমি সিঙ্গাপুরে এসেছিলাম, গ্লাস লাগানো আছে, ক্রেস্ট বাইরে পড়ে গেছে, গ্লাস লাগানো, তখন কে ফেলছে কিভাবে ফেলছে কিছুই দেখাননি। কিন্তু সেই অবয়ব সেই একই কর্নারের মধ্যে আমার শোবার ঘরের উত্তর পূর্ব কর্নারে আমার পায়ের দিকটা এখনো আমি দেখতে পাই, ইভেন সে যখন আমার আশপাশ দিয়ে থাকে আমি বুঝতে পারি। এবং এই ঘটনাটা আমি যখন রাতে আপনি যখন আমাকে কল দিয়েছিলেন, আমি একটা প্রোগ্রামে থাকার কারণে আমি কলটা রিসিভ করতে পারি নাই, রাতের বেলায় আমি স্বপ্ন দেখি এই ঘটনাটাই, যে আমি ঘটনা কোথাও শেয়ার করতেছি, সেটা আপনার সাথে না কোথাও কারোর সাথে শেয়ার করতেছি, এবং আমার ঘুম ভাঙে যখন আমি নাম্বার দেখি, নাম্বার দেখার পরে যখন আমি কল দেই তখন
বুঝতে পারেন যে এবিসি রেডিও থেকে আপনাকে কল করা হয়েছে।
জি, আমি যখন বাসা থেকে বের হব তখন থেকেই আমি বুঝতে পারি যে আমি যে এখানে আসবো, মানে আমি যাতে নাচতে পারি বাধা প্রদান করতে।
কিরকম হয়েছিল?
হ্যাঁ, আমি আসতেছিলাম একেবারে ফ্রেশ পিচ ঢালাই রোড, আমি হেঁটে আসতেছি, হঠাৎ করে মনে হলো যে আমি হোঁচট খেলাম, হোঁচট খেলাম লাইক আমার ডান পায়ের মধ্যে কিছু একটা মানে বেঁধে গেছে, বেঁধে যাওয়ার পরে আমি হোঁচট খেলাম, হোঁচট খাওয়ার পরে আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গেল, ক্যামেরার গ্লাসটা ভেঙে গেছে,
রাইট ফেটে গেছে,
একদম ফেটে গেছে বলতে তো চূর্ণ চূর্ণ হয়ে পড়ে গেছে। কিন্তু এই ফোনের মধ্যে আমি লাস্ট উইকে আমার এক ফ্রেন্ডের সাথে আমি চ্যালেঞ্জ করে এই ফোনটার মধ্যে আমি শু দিয়ে পাড়া দিয়ে ফাঁকা ফ্লোরে রেখে দাঁড়ায় রয়েছি, কোথাও কিচ্ছু হয় নাই, সিম্পলি জাস্ট করে গেল ভেঙে।
যাই হোক, তারপরেও কিন্তু ইয়াদ ভাই এসেছে আমাদের কাছে সাহস করে। কিছু মানুষ আছে যে এই এক্সপিরিয়েন্স গুলোকে খুব সাহসিকতার সাথে ফেস করতে পারে, আবার অনেকে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয়তো হয়নি কিন্তু মনে মনে ভাবছে যে তার সাথে হয়তো অনেক কিছু ঘটে গেছে, নিজেদের ব্যর্থতাকেও অনেক সময় এই ধরনের জিনিসগুলো দিয়ে ঢাকতে চায় যে আপনি কোনো একটা কাজে হয়তো ব্যর্থ হচ্ছেন বা আপনার চেষ্টাটা ওইভাবে নেই। এখন আপনি যদি মনে করেন যে আপনি বিভিন্ন প্যারানর্মাল জিনিসের কারণে ব্যর্থ হচ্ছে, আসলে আমি বলবো যে নিজের সাথে নিজের প্রতারণা করার সামিল হবে। রিয়াদ ভাই সাহস করে এই বাধা পাওয়ার পরেও আমাদের এই জার্নিতে জয়েন করেছে যে আমি এটা শেয়ার করতে চাই সবার সাথে। সো রিয়াদ ভাইকে আসলে আমার থ্যাংকস জানানোর ভাষা নেই, এতটুকু রিস্ক নেওয়ার পরেও আপনি এসেছেন শেয়ার করেছেন। সো রিয়াদ ভাই, এই ছিল আপনার ঘটনা, কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই জার্নিতে যোগ দিয়েছেন আমাদের সাথে, আজকের এই ফ্ল্যাটে এসে পৌঁছেছেন, অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা দর্শনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সন্ধ্যা আমি একটা কথা বলতে চাই যে এই ঘটনাগুলো আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে আসলে কতটা সত্য।
রাইট, এটা আসলে আপনার সাথে না ঘটলে আপনি এটা ফিল করতে পারবেন না যে এটা আসলে কি বিষয়টা। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই যে সিঙ্গাপুরে থেকে তো আপনি দর্শনে, তো আপনার সাথে কি এখানে আরো অনেকেই দর্শনে?
সিঙ্গাপুরে আমার প্রথম অবস্থায় আমি যখন ডন ছড়তাম আমার অনেক বন্ধু এই ডর প্রোগ্রামটা সম্পর্কে জানতো না, তো তাও যখন ওদের আমি কয়েকটা এপিসোড ডাউনলোড করে শোনাই, তো তারপর থেকে আমি বলতে পারি আমার কাছের পাঁচজন বন্ধু ওরা আমার সাথে সবসময় ডর শুনতো, এবং আমরা প্রায় সেই যে আপনাকে ঘটনাটা বললাম যে আমাদের সাথে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা ঘটতো যে ফার্স্ট ফ্লোরে, ওখানে বসে আমরা অনেক সময় ডর শুনছি।
তো প্রত্যেককে ধন্যবাদ সিঙ্গাপুরে থেকে যারা শুনছেন, কিংবা অনেকে আমরা জানি সৌদি আরব থেকে, দুবাই থেকে, ওমান থেকে, অনেক অনেক জায়গা থেকে ডর শুনে থাকে। সো প্রত্যেককে অনেক অনেক আন্তরিক ভাবে ধন্যবাদ যে এত দূর থেকে হলেও ডরকে সাপোর্ট করার জন্য। সো চলুন এর পরবর্তীতে যে অতিথি আছে আমরা
তার ঘটনার দিকে আগাই।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 118তম পর্বটি ধারণ করা হয়েছে এলিফ্যান্ট রোডের একটি অভিজাত ভবনে। আজকে দরে যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন রিয়াদ এবং হাসান। প্রিয় শ্রোতা, স্পেশালি আরও একবার ওয়েলকাম করব দরের স্পেশাল রাউন্ড ট্যারোট কার্ড সেগমেন্টে ঠিক রাত 12টায়, যেখানে সরাসরি আমি থাকছি এবং আমার সঙ্গে থাকবে রেজা ভাই। আমরা কথা না বাড়িয়ে ঠিক 4 মিনিট পর আবারও সেখানে ফিরব, যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছে। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমন্ত্রণ আরো একবার আপনাদের সবাইকে, এবং একই সাথে একথাটিও বলতে চাই দরের ঘটনা যারা এখানে বলতে চান তারা আমাদের এখানে জয়েন করতে পারেন। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, দর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান, এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়, কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্যে ঘন্টা দুয়েক চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যেই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গল্পে ফিরছি। ডর
ওকে, এবার আমরা পরের জনের কাছে যাবো। পরের জনের কাছে যাওয়ার আগে একটা ঘটনা, আমার একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করতে চাই। মাত্র কিছুদিন আগে, হয়তো অনেকে ফেসবুকে গেলে হয়তো অনেকেই দেখেও ফেলেছেন ফেসবুকে, সেটা দেয়া আছে। কিছুদিন আগের ঘটনা, কোন একটা কারণে আমি গ্রিন রোড এলাকায় খুব রাতের বেলা বলবো না, ভোরবেলা বলতে পারি, তখন প্রায় 4:30 মতো বাজে, তখন আমি আর আমার একটা বন্ধু ছিল, ওর ফ্যামিলির অসুস্থ ছিল একজন, হসপিটালে থাকতে হয়েছিল, তো সেই দিন আমাকে ওর সাথে থাকতে হয়েছিল সামহাউ। তো যাই হোক, যখন প্রায় 4:30 বাজে আমরা দুজনই বের হই, যে হসপিটালে অনেকক্ষণ হয়েছে, এবার একটু হাঁটাহাঁটি করি বাইরে। অনেক সময় আমরা হয়তো এই এলাকা দিয়ে অনেকবার যাতায়াত করা হয়েছে, কিন্তু এই সময়ের যে চেহারা এটা কিন্তু অনেকেরই হয়তো বা এখনো দেখা হয়নি। আপনি হয়তো অনেকবার গ্রিন রোড দিয়ে হেঁটে গেছেন দিনের বিভিন্ন সময়, কিন্তু রাতের বেলা 3টার পরে এটার কি চেহারা দাঁড়ায় এটা হয়তো আপনার কখনো দেখা হয়নি। তো যাই হোক, আমরা বের হলাম, অনেকটাই ফাঁকা বলা যায়, মানে গ্রিন রোড কে চেনা যায় না তখন, এত নীরব। তো হাঁটছে দুইজন, তো হঠাৎ করে একটু শ্যাডোর মতো ছিল ওখানে দাঁড়িয়ে আছে, এভাবেই কথা বলছে যে আরো দূরে যাব কি যাব না, নাকি হসপিটালে আবার ফিরে যাওয়া উচিত হবে। তো যাই হোক, এমন সময় দেখলাম যে দূরে আমাদের থেকে বেশ খানিকটা দূরে হচ্ছে একটা কুকুর, জাস্ট একটা কুকুর ছিল তখন রাস্তায়, ঘেউঘেউ করছে, খুব স্বাভাবিক। প্রথমে আমরা পাত্তা দিইনি, কিন্তু পরবর্তীতে যেটা খেয়াল করলাম যে কুকুরটা কোনো কিছু একটা ফোকাস করে ঘেউঘেউ করছে। তো আমরা প্রথমে ভাবলাম চোট্টর কিছু না তো আবার, কিন্তু ভালো করে যখন একটু খেয়াল করলাম তখন দেখলাম কি, কুকুরটা জাস্ট একদম রাস্তার মাঝামাঝি পর্যায়ে আছে, এবং মাঝামাঝি পর্যায় থেকে উপরের দিকে মুখ করে ঘেউঘেউ করছে, মানে কাউকে সে মানে তাড়াতে চাচ্ছে এখান থেকে, এরকম একটা এক্সপ্রেশন তার মাঝে। এবং এক পা সামনে এগিয়ে যাচ্ছে, আবার 3 পা পেছনে চলে আসছে, আবার সামনে এগিয়ে যাচ্ছে, আবার পেছনে চলে আসছে, মানে অ্যাজ ইফ, মানে এমন হচ্ছে যে কুকুরটার সামনে ধরেন খুব উঁচু একটা মানুষ দাঁড়িয়ে আছে, কুকুরটা মানুষের মুখের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে, মানে জোরে সোরে, মানে সে এখানে তাকে পছন্দ করছে না বা এখান থেকে তাড়াতে চাচ্ছে, এরকম কিছু একটা। তো আমরা জাস্ট প্রথমে ভেবেছিলাম এমন হয় কি অনেক সময় কুকুর নিজের ছায়া দেখলেও একটু অন্যরকম আচরণ করে, এটা কি? কিন্তু না, দেখলাম যে কুকুরের যে ছায়া এটা সম্পূর্ণ তার বিপরীত দিকে, এবং কুকুর সামনে মুখ উপুর করে, যেখানে এমন উঁচু কোনো দেয়াল নাই, কোনো কিছু নেই, জাস্ট খোলা জায়গায় এবং ঘেউ ঘেউ করতেছে, হয়তো কেউ কে তাড়ানোর জন্য এরকম একটা অ্যাপ্রোচ। তো এরকম প্রায় 4-5 মিনিট ধরে এরকম চলছে। আস্তে আস্তে আমি আর আমার ফ্রেন্ড খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বিষয়টা আমাদের কাছে একটু অদ্ভুত মনে হলো, যে কিছু একটা উইয়ার্ড মনে হচ্ছে, যে এরকম তো হওয়ার কথা না। তো যাই হোক, আমরা মোবাইলটা বের করলাম এবং ছবি তুলতে গেছি। তো ছবি তোলার সাথে সাথে না হঠাৎ করে ফ্ল্যাশটা জ্বলে গেছে, এবং ফ্ল্যাশটা জ্বলে যাওয়ার পরে পুরো ছবিটা একদম ঝাপসা ঘোলা হয়ে গেছে, এবং এরপরেই দেখলাম যে কুকুরটার ঘেউ ঘেউ আস্তে আস্তে করে কেমন জানি কমে যাচ্ছে, এবং আস্তে করে 1-1.5 মিনিটের মাথায় সে গিয়ে রাস্তার ধারে চুপচাপ শুয়ে গেছে। মানে জাস্ট আমার মনে হলো যে আমাদের ফিলিংসটা ছিল এমন যে আমরা জাস্ট ছবিটা তুলতে গিয়ে এই ফ্ল্যাশের আলোতে কোনো কিছু একটা, মানে ওখানে যা ঘটছিল তার মধ্যে ইন্টারাপ্ট করা হয়েছে এবং ঘটনাটা বন্ধ হয়ে গেছে আর কুকুরটাও স্বাভাবিক হয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনা দেখার পর আসলে একটু অবাক হয়ে গেছিলাম। আমি আসলে জানি না এখানে অন্য কোনো কুকুরের সাইকোলজি হয়তো অনেক কিছু থাকতে পারে, কিছু জানি কিনা, তবে এতটুকু আমরা জানি যে কুকুর কিন্তু মানে একটু অদ্ভুত প্রাণী, অনেক কিছু সেন্স করতে পারে যেটা নর্মাল স্বাভাবিক মানুষ পারে না, পশু পাখি সেটা অনেক কিছুই সেন্স করতে পারে। তো যাই হোক, কি বলবো আমি আসলে জানি না, আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত রকমের একটা ঘটনা, যেটা আমি সচরাচর দেখি না এই ধরনের ঘটনা। আচ্ছা, আমার বন্ধুদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো আর কি, তাই শেয়ার করলাম। তবে গ্রিন রোড দিয়ে ওই সময়ে যদি কেউ যাতায়াত করেন, একটু খেয়াল রাখতে পারেন যে আপনার সামনেও কি এই ধরনের কোনো ঘটনা পড়ে কিনা। বাই দ্য ওয়ে, আরো একটা কথা বলে রাখি যে রাতের বেলা যখন ঠিক ওই সময়গুলোতে আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, ঝাঁকে ঝাঁকে কুকুর দেখে অনেক সময় আবার ভয়ও করে যে আবার না হামলা করে দেয়। তো কিন্তু ওইখানে কিন্তু মাত্র একটা কুকুরই ছিল, এবং বেশ কালো কুচকুচে একটা কুকুর ছিল। আমরা পরবর্তী ঘটনায় যাবো, এবং পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমি একটু বলতে চাই সবাইকে, যারা দরের জার্নিতে আসতে চান, যেমন আজকে আমরা যে ফ্ল্যাটে আছি এবং প্রায় 10 তলার উপরে আছি আজকে, এবং এখানে এমনিতেই ঠান্ডা পড়েছে, উপরের দিকে ঠান্ডার পরিমাণটা আরো বেশি, আর সেটা আমরা অস্তিত্বটা টের পাচ্ছি এই জন্য যে আমরা জানলাটা খুলে রেখেছি, কারণ না হলে একটা সাফোকেশন হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যাতে আমরা একটা জানলা খুলে রেখেছি এবং ঠান্ডাটা একটু বেশিই লাগছে, আর এই জানালার পরে আর কোনো ব্যারিয়ার নেই, একদম খোলা আকাশ। তো এরকম এক্সাইটেড জার্নিতে যদি আপনি যোগ দিতে চান, তাহলে আপনি যোগ দিতে পারেন আমাদের সাথে, দরের জার্নিতে আসতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন। চাইলে আপনি আমার ফেসবুকের থ্রুতেও যোগাযোগ করতে পারেন, এবং ফোন নাম্বার তো বলাই হয়ে থাকে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, এবং আমার ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি, facebook.com/rjsuman SUMN সুমন ডট, একটা ডট দিবেন, তারপরে হচ্ছে ডর DOR. এই ঠিকানায় সার্চ করলে আপনি হয়তো আমাকে পেয়ে যেতে পারেন। ফেসবুকে যারা মতামত দেন বা ইনবক্সে পাঠান, আমি চেষ্টা করি সবার সাথে কোনো না কোনো ভাবে কমিউনিকেট করার জন্য, অ্যাটলিস্ট আপনাদের কমেন্টগুলো দেখে থাকি আমি। তো যাই হোক, চলে আসতে পারেন সেখানে। আপাতত চলুন আমরা আমাদের যে পরবর্তী অতিথি আছে, আমরা একটু তার কাছে যাই, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমরা শুনি। ঘর চলছে আর সুমন আছে আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমাদের যিনি গেস্ট আছে আমরা তার কাছে যেতে চাই, একটু তার পরিচয়টা জানবো। শুরুতে একটু আপনার নামটা জানি, আপনি আপনার নাম কি?
আমার নাম হাসান, মোহাম্মদ হাসান।
ওকে হাসান ভাই, আপনি কোথায় থাকেন এবং কি করেন?
আমি গাজীপুরে থাকি, স্টাডি করি অনার্স থার্ড ইয়ারে ইংরেজি ডিপার্টমেন্ট।
ওকে তো হাসান ভাই, আমরা আপনার কয়েকটা ঘটনার কথা আমি শুনেছি, আমি জানি না আমাদের হাতে যে সময় আছে আমরা কতটুকু নিতে পারবো, তবে আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমরা শুরুতে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
ফার্স্টলি যে ঘটনা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমি আমার অনার্স লাইফের প্রথম দিকে একটা বাসায় লজিং থাকি, সেই বাসা সম্পর্কিত। আমি যখন সে বাসায় লজিং থাকার কথা ছিল, তার আগে আমায় অনেকে সেটা ইনফর্ম করে যে এবার একটা ভূতের প্রভাব আছে, বা অনেকে রিকোয়েস্ট করে এই জায়গায় না থাকার জন্য, কিন্তু আমি সেটা তেমন একটা নাগালে নিই না। কিন্তু এক সময় আমি সে বাসায় থাকি, লজিং থাকার আগে একদিন থাকি অন্য একজনের সাথে, তখন দেখা যায় যে হঠাৎ আমি রাতের
বেলা, আপনি লজিং থাকতে শুরু করেননি, জাস্ট এমনিতে একদিন ওই বাসাতে
ফ্রেন্ড থাকতো, ফ্রেন্ডের মতো বড় ভাই থাকতো, ওনার সাথে একদিন থাকি। তো যখন থাকি দেখা যাচ্ছে হঠাৎ রাতের বেলা আমি বের হয়ে এক সময় পড়াশোনা করার জন্য, দেখে যে একটা বেল গাছের উপরে কিসের জন্য একটা বাতি, হঠাৎ আমি আসার মাত্র সেটা নিভে যায়, আর সেটা দেখে আমি একটু ভয় লাগলো। তারপর আমি প্রস্তাবটা করে আবার একটু ভেবে চিন্তে পরে আবার বাসে রুমের ভেতরে যাই। পরে যাওয়ার পরে যখন আমি রাতে এটা কারোর সাথে শেয়ার করি না, কিন্তু সকালবেলায় শেয়ার করি, তারা তেমন কিছু এটা মনে করে না। আর পরবর্তীতে আমি উনি ওই বাসে যিনি থাকতেন আগে লজিং টিচার, উনি চলে যায়, উনি আমার এমনি বড় ভাই লাগতো কলেজ ব্রাদার হিসেবে আর কি। আর পরবর্তীতে দেখা যায় যে উনি বিয়ে করে এবং চলে যায়, তখন আমি ওই যে ওই বাসে রেখে যাই আর কি। পরে আমি লজিং থাকা অবস্থায় একদিন বেশ কয়েকটা ঘটনা ঘটে, তার ভেতর সবচেয়ে যে ইম্পর্টেন্ট যেটা, একদিন রাতের বেলা আমি ঘুমায় আছি, দেখতে পাচ্ছি যে কি জানি একটা হঠাৎ প্রায় রাত 3:30 দিকে আমার পিঠের ভেতর আমি যখন চেতন পাই আর কি, দেখি যে কি জানি একটা লেগে আছে, যেটা অনেক শক্ত পাথর অথবা কঠিন, বিশাল একটা কঠিন পদার্থের মতো, লোহার চেয়েও শক্ত এরকম মনে হচ্ছে। পরে আমি পিঠ দিয়ে ধাক্কা দিয়ে বুঝতে পারতেছি যে এটা নিশ্চয়ই শক্ত কিছু একটা হবে। পরে আমি এটা ভেবে নিলাম যে এটা এমন হতে পারে যে সেটা দেওয়াল হতে পারে বা মাটির দেওয়াল যেহেতু ছিল। পরে আমি ডান হাত দিয়ে সেটা আমার পাশে আসলে সেটা কি সেটা বোঝার জন্য অনেকটা দেওয়ালটা কত দূরে সেটা দেখার জন্য দেখি যে মোটামুটি দেওয়ালটা 2 হাত দূরে হবে। পরে আমার ধারণাটা অন্যরকম মনে হয় যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু হবে। পরে আমি আবারও সেটা কনফার্ম হওয়ার জন্য আমি একদিকে বাম কাতে শুয়েছিলাম, সেটা নিশ্চিত হওয়ার জন্য আবারও গায়ে ধাক্কা দিচ্ছি, একটু ধাক্কা দিয়ে দেখি যে না সেটা অনেক শক্ত এবং নাড়াচাড়া করানো যায় না, বা ধাক্কা দিয়ে আমি সেটাকে নাড়াতে পারছি না। তখন যখন বেশি ধাক্কা দিচ্ছি তখন একটা কথা আসতেছে সে জায়গা থেকে যে ধাক্কা দিস কেন, চোখ খুলে দেখ। পরে মোটামুটি আমি ভয় পেয়ে যাই যে আজ আমার এই বাসার আশেপাশে কোনো বাসা নেই, প্লাস আমি একা এই রুমে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার বাবা মা দেশের বাড়িতে থাকেন, ওনারা বা আমি মারা গেলে কিটা ভেবে নেবে, আমার প্রচন্ড ভয় লাগে, প্লাস দুশ্চিন্ত হয়। কিন্তু সেটা সর্বোচ্চ 40 সেকেন্ডের মতো আমি সেটা ভাবি, এবং ভাবার পরে আমি যে বাম কাতে শুয়েছিলাম সেটা থেকে ডান হাতের কনুই দিয়ে একটা জোরে তারকে আঘাত করার চেষ্টা করি ডান দিকে,
মানে যেই জিনিসটা আপনি টের পা,
হ্যাঁ হ্যাঁ সেটার উপরে।
আচ্ছা,
চোখ বন্ধ করে, কিন্তু আমি কিন্তু চোখ খুলি নি, কারণ আমি জানতাম যে চোখ খুলে হয়তো আমি আরো ভয় পেয়ে যেতে
পারি,
আর হয়তো এই আঘাতটা করার পর অন্য কিছু হতে পারে। পরে যখন আমি আঘাত করি, পরে আর ডান পাশে যে খাটের ইয়েটা ছিল পাশে যেটা, সেটা মোটামুটি অনেকটা ভেঙে যায় আর কি, কিন্তু সেটাকে আমি কিছুই দেখতে পাই না সেখানে। পরে আমি উঠে বসে অনেকটা ভয় লাগে, পরে আমি সে বাসার মালিককে ফোন দিই, কিন্তু উনি ফোন খোলা ছিল কিন্তু ফোনটা রিসিভ করে নাই। তারপর আমি আমার স্টুডেন্টকে ফোন দিই, তারা আসে আর কি, যে লাঠি নিয়ে আসে বা বিভিন্ন কিছু নিয়ে আসে, মোটামুটি একটা ডাকাত আসলে যে অনুমান করে আসে মানুষ সেটাই করে ওনারা আসে আর কি। পরে তারা আমি দরজায় যে সময় নক করে জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে, আমি বললাম যে ভেতরে আসলো। পরে তার ভেতরে আসলো, আমি তাদের সহ তাদের বাসায় চলে গেলাম, গিয়ে তাদের বাসায় ঘুমানোর সময় তাদের বললাম যে এরকম এরকম। তারা তো একটু হাসাহাসি করে সেটা হয়তো বা বিশ্বাস করে, কিন্তু পরের দিন সকালে কাউকে বলার পর কেউ অনেকেই বিশ্বাস করে আর অনেকেই বিশ্বাস করে না। তবে বাড়ির মালিক সেটাকে রিসিভ করে গর্ডিয়ালি, কিন্তু উনি আমাকে বুঝতে দেয় না।
আচ্ছা, কিন্তু এরপরে ওই বাসাতে আর কোনো ধরনের কোনো ঘটনা কি আপনার সাথে ঘটেছে?
এরপরে সর্বশেষ যেটা, আমি ওই বাসা থেকে একসময় চলে আসি, কিন্তু চলে আসার পরে একদিন রাতের বেলায় আমি ঘুমায় আছি, দেখা যাচ্ছে যে ওই জায়গায় অনেক জোরে একটা বিকট শব্দ চালের উপরে কি জানে পড়ে যায়। পরে আমি লাফ দিয়ে বসে পড়ে আমার এরকম ভাবে বলতেছে আব্বা আব্বা, এরকম ভাবে আমার বাবাকে কল করতেছি। কিন্তু আমি এই জন্যই কল করতেছি, আমি যখন দেশের বাড়িতে থাকতাম আমার পাশে পাশে আমার বাবা থাকতো, আমি সম্ভবত এটা ভেবে ডাকতেছি আব্বা করে যে যেন আমার বাবা উঠে এসে আমি হেল্প করে। কিন্তু তখন আমার মনে হলো যে আসলে আমার বাবা তো এই জায়গায় না, আমি অলরেডি গাজীপুরে আছি।
আপনি কি এইসব কারণে কি আপনি সেই বাড়ি থেকে চলে আসেন?
না, সর্বশেষ যখন চলে আসি আসলে ওই জায়গায় আমি আমার ফ্রেন্ডের কথা দিয়ে যে আমি তাদের সাথে মেচে চলে যাবো, তারপরও চলে আসি নেই। এই যখন একটা দোটানায় ছিলাম তখন দেখা যাচ্ছে একদিন আমি রাতের বেলায় বাসায় যাই, যাওয়ার পর ওই বাসায় গিয়ে লাইটটা ফিউজ ছিল, আমি যখন লাইটটা জ্বালানোর পরে আমি একটু, আর আমার হাতে আরেকটা লাইট ছিল যে ব্যাগের, আমার একটা বইয়ের ব্যাগ ছিল, ওই ব্যাগটা আড়ালে অন্ধকার ছিল। আমি ভাবলাম যে বৃষ্টির দিন ছিল, তখন ভাবলাম যে আশেপাশটা দেখেনি আসলে বৃষ্টির দিন ভেতর কিছু একটা ঢুকতে পারে। আর রুমটার অবস্থা তেমন ভালো ছিল না। পরে আমি লাইট দেওয়ার পর দেখি একটা ব্যাঙের মতো কি জানি মুখ দেখা যায় আর কি। একটু পরে যখন ওই লাইটটা লাগে, ওইটা সরে আর কি আমার বিছানার দিকে দেখি যে একটা বড় গোখরা সাপ যাচ্ছে, বিশাল বড় সাপ।
তো এরপরেই আপনি মূলত ওই বাড়িটা সেরে দেন, এবং আপনি যেটা আগেই শুনেছিলেন এই বাড়িতে মানে কিছু প্যারানর্মাল জিনিসের উপস্থিতি আছে সেটাও আপনি টের পেয়েছেন যে কয়েকটা রাতে। তো এই হচ্ছে আপনার ঘটনা।
ও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ওই যে যার বাড়িটা ছিল উনি বাড়িটা বিক্রি করে চলে যায়, উনি নাকি ভূতের ভয়ে বাড়িটা বিক্রি করে চলে গেছে, এমন একটা কথা আমি বাইরের লোকদের
শুনতে পেয়েছি। তো এখনো কি সেই বাড়িটা আছে?
যেটা আছে এখনো, তো মানুষজন নিশ্চয়ই এখনো আছে।
হ্যাঁ,
তো আমি জানি না সেই বাড়ির মানুষজন আসলে ভূতের অস্তিত্ব টের পায় কিনা, এবং আপনি পরবর্তীতে কারো কাছে কিছু জানতে পেরেছেন ওই বাসার কোনো?
এখন আমি ওই দিকে যাই না।
আসলে এখন
আপনার লেটেস্ট নিউজ আসলে ওই বাসা সম্পর্কে জানা
জানা।
তো যাই হোক হাসান ভাই, নিঃসন্দেহে মানে এটা হয়তো বা আমরা যারা যারা শুনছি এই মুহূর্তে ডর, অনেকে অনেক স্পেস জোনে বসে ডর শুনছি, এইগুলো আমাদের কাছে খুব বেশি ভয়ের উদ্রেক নাও করতে পারে, কিন্তু আপনি যদি ওই এনভায়রনমেন্টে চলে যান, ওই এনভায়রনমেন্টে যদি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃত ভয়টা আসলে কিরকম হতে পারে। এনিওয়েজ হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে জয়েন করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ডরের, আজকের মতো রাতও অনেকটা হয়েছে। যদিও ডর আমরা এই সময় রেডিওতে যারা শুনছেন, যেই রাতে শুনছেন তার চেয়েও গভীর রাতে এবারে ডরটা ধারণ করা হয়েছে, বিভিন্ন কারণে এখানে কন্ডিশন ছিল। তো যাই হোক, আমরা সেই কথাতে না যাই, আমরা এবার যেই ফ্ল্যাটটাতে আমরা এই মুহূর্তে আছি, কেন আছি, সেটা একটু আমরা সবার সাথে শেয়ার করতে চাই। এবং এই ফ্ল্যাটটা এখানে যারা আছে সবাই দেখতে পাচ্ছে, ইতিমধ্যে আমি আগেও বলেছি মানে পুরো ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন কনস্ট্রাকশনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং দেখলেই বোঝা যায় যে এখানে কাজ হচ্ছে। কিন্তু এই কাজের পেছনে আরো কিছু কাজ হচ্ছে, যে কাজটাতে আসলে কারো হাত নেই। গত কিছুদিন ধরে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে। এটা বন্ধ থাকার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা বেশ কিছুদিন পড়েছিল, তারপর একজন হচ্ছে ফ্ল্যাটটা কিনে নেয় কিছুদিন আগেই, তারপর সে তার নিজের মতো করে সাজানো গুছানোর কাজ শুরু করে। এবং কিছুদিন বন্ধ থাকার পর যখন ওখানে বেশ কিছু মিস্ত্রিরা এসে কাজ শুরু করে, কাজ শুরু করার কয়েকদিন পর থেকেই নাকি এখানে অদ্ভুত কিছু অস্তিত্ব যারা কাজ করছে তারা টের পাচ্ছিল। প্রথমে যে দুর্ঘটনাগুলো হচ্ছিল অনেকটা ছোটখাটো দুর্ঘটনা হচ্ছিল, এবং এটা কনস্ট্রাকশন সাইটে এই ধরনের দুর্ঘটনা হয়েই থাকে, এটাই আসলে এখানে যারা কাজ করছিল তাদের ধারণা ছিল। কিন্তু একটা পর্যায়ে পরিস্থিতি এমন দিকে যেতে থাকে তারা আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হয় যে এই ফ্ল্যাটে তাদের ছাড়াও তাদের অজান্তে এবং তাদের অনিচ্ছায় অন্য কিছু রয়েছে। আসলে আমি জানি না তাদের অনিচ্ছায় অন্য কিছু রয়েছে নাকি অন্য কিছুর অনিচ্ছায় তারা রয়েছে বা বর্তমানে আমরা আছি, আমি আসলে জানি না। ঘটনাগুলো এমন ঘটতে থাকে, ধরেন এখানে মিস্ত্রিরা কাজ করছে, কেউ কিছু হঠাৎ করে মানে কারো গায়ে কোনো কিছু এসে পড়ে যাচ্ছে, মানে যেটা অনেক দূরে ছিল, প্লাস্টিকের কোনো কিছু রাখা ছিল, অ্যাজ ইফ মানে কেউ ছুঁড়ে মেরেছে, এই ধরনের ঘটনা। এটা নিয়ে এখানে যারা কাজ করে তাদের মাঝে কয়েকবার ঝগড়াও হয়েছে, কিন্তু একটা পর্যায়ে তারা ফিল করে যে আসলে এটা কেউ দুষ্টুমি করে বা কিছু করে করছে না। কারণ হচ্ছে যে এরকম রুমেও ঘটনা ঘটেছে যে ওখানে আশেপাশে কেউ নেই, কিন্তু হঠাৎ করে কেউ একজন ঢিল ছুঁড়েছে, এবং মাঝে মাঝে হয় যে আপনাকে সতর্ক করছে। একটা মিস্ত্রি ছিল, সে এমন একটা জায়গায় কাজ করছিল যেখানে সে একা ছিল, এবং যখন কাজ করছে সে আসলে একটু ঝুঁকে কাজ করছিল আর কি, পাইপ মেরামত করছিল, তো হঠাৎ করে মনে হচ্ছে তার পিঠের মধ্যে কেউ জোরে জোরে আঁচড় দিচ্ছে। তো সে সাথে সাথে বের হয়ে দেখে যে কেউ নেই, এবং সে যেই দরজাটা লাগানো ছিল এই দরজাটা আসলে কেউ যদি বের হয়ে যেত দরজাটা খুলে বের হতে হতো এবং অনেক জোরে শব্দ হতো, কিন্তু কিছুই হয়নি, দরজাটা লাগানোই ছিল। তো এই ঘটনাগুলো আস্তে আস্তে এই জায়গাটাকে পুরো মানে ওয়ার্কারদের কাছে হন্টেড করে তোলে, এবং অনেকেই কাজও ছেড়ে দিয়েছে। তো এই জন্য গত কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে ভয়ে। তো চেষ্টা করা হচ্ছে এখানে হুজুর এনে এই ফ্ল্যাটটা বন্ধ করা হবে, তারপরে হয়তো বারবার কাজ শুরু হবে, তখন আসলে কি হয় আমরা আসলে জানি না। এনিওয়েজ, তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, এবং সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি যে পরবর্তী ক্যারট কার্ড রাউন্ড শুনবার জন্য।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিটের ছোট্ট একটি বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর ঠিক রাত ১২টায় ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড শুরু হচ্ছে ডরে। এখান থেকে ছোট্ট একটা মোড় ঘুরে দর একটু অন্যরকম হয়ে যাবে ঠিক রাত ১২টায়। দরের স্পেশাল রাউন্ড ট্যারট কার্ড সেগমেন্ট শুরু হবে ট্যারট কার্ড রিডার স্পেশালিস্ট রেজা ভাই উইথ মি আরজে কিপ্রিয়া। ঠিক রাত ১২টায় অন্যরকম একটা উন্মাদনা, অন্যরকম একটা আলোড়ন, অন্যরকম একটা ইকুয়েশন নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আজকের এই এক ঘন্টাটি আপনাকে অন্যরকম কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অপেক্ষা করুন মাত্র পাঁচ মিনিট। প্রিয় শ্রোতা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আরজে কিপ্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আছি। গত সপ্তাহে আমরা এমন একটা জায়গায় শেষ করেছিলাম যেখানে অনেকেই অনেক বেশি খুব ছেড়েছেন ফেসবুক আমরা দেখেছি, এবং সময় স্বল্পতার কারণে আমাদের ওভাবে শেষ করতে হয়েছিল। এখানে সাসপেন্সের কিছু নেই, আমরা একেবারে সলিড থাকার চেষ্টা করি আপনাদের কাছে। সাসপেন্স যদি হয়ে যায় সেখানে আমাদের কিছুই করার থাকে না। তো গত সপ্তাহে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের সবাইকে স্পেশালি ইনভাইট করছি ডরে, এবং ডরের স্পেশাল সেগমেন্ট শুরু হয়ে গেছে। আর জিকে আপনাদের সাথে আছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে যে বন্ধুরা এখানে স্ট্যান্ডবাই ছিল তারা এখনো আছে। ইট ইজ কোয়াইট রেকর্ডেড ওই পার্টের, সেই অর্থে আমরা বলছি তারা এখনো আছে, এবং সেই সেই পার্টটা আমরা আগে শুনে নেবো। তারপর আমরা এ সপ্তাহে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে তাদের সঙ্গে আমরা ইন্ট্রোডাকশনে যাবো। এই ফাঁকে আপনাদেরকে বলে নিই, গত সপ্তাহে আমাদের একটা স্টোরি জায়গায় আমাদেরকে একটু থামতে হয়েছিল, নাথিং হাম প্লেসের লন্ডনের কোনো একটা জায়গার একটা বিশেষ ঘটনা রেজা ভাই বলছিলেন, ওই জায়গাটা থেকেই ফিরবো। এবং একই সাথে মরিয়মকে আমরা পেয়েছিলাম গত সপ্তাহে, যার কথাটা আমাদের জানার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমরা জানতে পারিনি। তো মরিয়মের কথাটাও আমাদের এই পার্টে থাকবে। এবং যারা এই পার্টিতে যোগ দিতে চান ফেসবুকে চলে আসবেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/dartarot লাইক দিয়ে দেবেন, কানেক্টেড হয়ে যাবেন। এই পেজটি ডিল করে সম্পূর্ণ আমাদের ট্যারট কার্ড রিডার রেজা ভাই। রেজা ভাই, আমরা যেখানে ছিলাম আপনি নটিংহাম জায়গার কোনো একটি মাদ্রাসার নামটা বলছিলেন না, ওখানকার একটা বিশেষ ঘটনা, কোন একটা ছেলেকে নিয়ে একেবারে অধিভৌতিক আপনি যেটা বলছিলেন যে মানে সুরাজিন তালাবাত করছিলেন।
হুজুর তখন সুরাজিন তালাবাত করতেছে, সে উল্টা করতেছে, সাথে সাথে উল্টায় ফেলতে পারে। হুজুর হচ্ছে ফার্স্ট, হুজুর সুরাজিন পড়া শেষ, আর পিচ্ছি পুরাটা উল্টায় ফেললো। তখন উনি আয়তন করতে পারা শুরু করলো হুজুর। তো আমি একটু পারতাম, আমি একটু ফিসফিস করে মানে
মোস্ট পাওয়ারফুল। তো আমি এখানে একটু ড্রপ করবো, সরি মাফ করবেন আমাকে। আয়তন করতে খুব ছোটবেলায় মার পাশে শুয়ে শুয়ে আমি শিখেছিলাম। আলহামদুলিল্লাহ আমি জীবনে বহুবার বহু জায়গায় এই দোয়াটা পড়ি, এবং আয়তুল কুরসি এরকমও হয়েছে আমার স্বপ্নের মধ্যে। আমি খুব বিপদগ্রস্ত এই সময় আমি আয়তুল কুরসি পড়া শুরু করেছি, এবং বিশ্বাস করবেন কিনা জানি না, মানে মেঘ মুক্ত আকাশ যেরকম হয়ে যায় মুহূর্তের মধ্যে, মেঘ সরে গিয়ে যেরকম ভিডিও সামনে হয় না, এবং ফার্স্ট গেলে এত অদ্ভুত এই জিনিসটা, এবং এত শক্তি আলহামদুলিল্লাহ।
তারপর আয়তুল কুরসি পড়া শুরু করলো, আয়তুল কুরসি অর্ধেক পড়া শেষ, হুজুর তো স্লো পড়া শুরু করছে। সুরাজিন তো খুব ফাস্ট পড়ছে, তো আয়তুল কুরসি যে মসজিদে নামাজ এরকম পড়া, এরকম আস্তে আস্তে পড়তেছে। তো পিচ্ছি আস্তে আস্তে উল্টাচ্ছে সব, পিচ্ছি তখন আমি দেখতেছি চোখ টুক উল্টা যাচ্ছে আস্তে আস্তে, পিচ্ছির চেহারাটাই ভয়ঙ্কর যাচ্ছে আস্তে আস্তে। তখন আমি হুজুরকে বলছি, হুজুর শুনেন, হুজুর তো আমার কথা শুনে না। তখন আমি ইংলিশে সব পিচ্ছিরে বললাম, তোমরা দোয়া পড়া শুরু করো সবাই একসাথে, আয়তুল কুরসি পড়ো। আমি শুধু কথা বলছি যে হুজুর স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তখনই হুজুর করলো কি, আবার শুরু করলো আয়তুল কুরসি পড়া, সব পিচ্ছি একসাথে পড়া শুরু করলো। ১৩টা বাচ্চা আর হুজুর ক্লাস আমি, মানে ১৫ জন পড়তেছে, আর ওদিক দিয়ে সে বাচ্চাটা একা। আয়তুল কুরসি পড়তে পড়তে বাচ্চা ধর পারতেছে না, মানে সে পুরো ঘেমে গেছে, মানে সে লাল হয়ে গেছে পিচ্ছিটা। তো সেক্ষেত্রে হলো কি, ১৪ গুণ পাওয়ার বেড়ে গেলো আমাদের। তখন আস্তে 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 আয়তুল কুরসি শেষ হতে 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 বাচ্চাটা আস্তে করে জাস্ট অজ্ঞান হয়ে গেলো। জাস্ট ১০ সেকেন্ড পরে বাচ্চাটা জ্ঞান ফিরল, বাচ্চার কিছুই মনে নেই। তখন তারা আমরা কিছুই বুঝতে দেয় নাই, বাকি যারা দেখছে তাদেরকে আমরা সাইড নিয়ে বললাম, তুমি কিছু ওদেরকে বলো না, হুজুর তো বাচ্চার কাছে আছে, যে ইমরানের কাছে। আমি বাচ্চাকে নিয়ে গেলাম, গিয়ে দেখি জানালে একটা রড ভাঙা, ওই রুমের জানালা যেটা খুব মজবুত একটা রড, একটা রড ভাঙা। তখন আমি বুঝলাম যে যে চলে গেছে সে এই জানালাটা ভেঙে চলে গেছে, সে আর কখনো আসবে না। তারপর ঠিক আছে, আমি আর জানি না, হয়তো বা ইমরান এখন অনেক বড় হয়েছে,
মানে আপনি চোখের সামনে নিজে দেখেছে।
কিন্তু
এটা আপনি কেন বললেন, মানে ঘটনাটা কোন প্রেক্ষাপটে?
এজন্য বললাম, আমাদের সমাজে অনেক এরকম ঘটনা ঘটে, জিনে ধরা রোগী থাকে, আমরা জানি না কি করতে হবে। তো আয়তুল কুরসি একটা বেসিক সুরা,
কিন্তু সায়েন্স কিন্তু বিষয়টাকে কিন্তু ভাবে দেখে না,
সায়েন্স দেখে না। তখন আমি যদি ডাক্তার নিয়ে আসতাম এইসব ক্ষেত্রে, ১৩ বছরের বাচ্চা কোরআন শরীফের মুখস্থ না, সে প্রতিটা আয়াত বলে দিচ্ছে
না। এই জিনিসগুলো আসলে সায়েন্সের জায়গা থেকে হয়তো সায়েন্স তার মতো করে একটা ব্যাখ্যা নিশ্চয়ই দাঁড় করাতে পারবে। আমরা কিন্তু একটা জিনিস বারবারই বলি আপনাদেরকে, যে সায়েন্সের সাথে ডিবেট করা কিংবা কোন একটা জিনিস বিশেষভাবে আপনার মধ্যে বিলিভ ঢুকিয়ে দেওয়া, কোন একটা রিলিজিয়াস জায়গা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। প্রত্যেকের বিলিভের জায়গা থেকে ব্যাপারটাকে তুলে ধরছি, বিশ্বাস করা না করা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গাটিতে আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ট্যারট কার্ড যদি আমরা নামটা রেখেছি, আসলে শুধুমাত্র ট্যারট কার্ড রাউন্ড না আমরা আমাদের অনুষ্ঠানটা, এটা প্রায় পুরোটাই আমরা বলতে পারি অতিভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে আমরা রেজা ভাইকে এখানে মেন্টর হিসেবে পেয়েছি। এবং আমরা বলছি ডর মানে ভয়, ইনফ্যাক্ট ভয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, মানুষ প্রতিনিয়তই ভয় পায়। সেই জায়গাটি থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে একটু ইন্টারেস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ভয়ের জায়গাটি আপনার মধ্যে কিভাবে কাজ করতে পারে, তো সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আমাদের এই অনুষ্ঠানের এই জায়গাটাকে ফান বা মজার জায়গা থেকে নিতে পারেন। আর বিলিভের জায়গাটাতে আপনি যদি বিলিভ করেন তাহলেও আপনার প্রতি আমাদের রেসপেক্ট, যদি বিলিভ না করেন তাহলেও আপনাদের প্রতি শ্রদ্ধা। এবং আমরা এখান থেকে কোনোভাবেই আপনাকে কোনো বিশেষভাবে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গির দিকে ইসলামের দিকে আপনাকে অবশ্যই ইনফ্লুয়েন্স করছি না, সচেতনভাবেও করছি না এবং অবচেতন মনেও করছি না, এটা আমরা আমাদের জায়গা থেকে বলিষ্ঠভাবে বলতে পারি। কিন্তু আপনি যদি ইনফ্লুয়েন্স হন তাহলে আমরা আপনাকে বলবো যে ভালো জিনিস যদি সেটা আপনার জীবনে হয় তাহলে আপনি হতে পারেন, আর খারাপের দিকে অবশ্যই আপনি ইনফ্লুয়েন্স হবেন না। ওকে রেজা ভাই, আমাদের যেই বোনটি গত সপ্তাহে এসেছিল সেই সপ্তাহেও আমাদের সঙ্গে আছে মরিয়াম, আপনার পরিচয়টা একটু বলেন, আপনার বয়স কত?
আমার নাম মরিয়াম আক্তার, বয়স 18।
আচ্ছা, তো এই ট্যারট কার্ডে তুমি কেন আসলে?
আমি এখানে আসছি আসলে আমার বাবার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে আমি জানতে আসছি যে আসলে কি সেটা মানে আমরা যেটা মনে করতেছি যে মানে ভৌতিক কোনো কাহিনী নাকি।
এটা কি তুমি নিজে দেখেছো নাকি বাবার কাছ থেকে শুনেছো?
বাবার কাছ থেকে শুনেছি।
বাবা বেঁচে আছে তোমার?
জি।
তো বাবা কেন আসলো না, তুমি কেন আসলে?
বাবা হার্ট স্ট্রোক করে এখন প্যারালাইজড।
কি ঘটনা আমাকে একটু বলো তো।
এটা 5 বছর আগের কথা, আমার বাবা তখন একটা গার্মেন্টসে চাকরি করতো, রাতে নাইটও করা হতো। তো সেখানে বাবা মানে বাসায় এসে বলতো যে আমি যখন জানালার কাছে মানে বসে থাকতাম তখন মানে বাহিরে নাকি একটা মেয়ে দেখতে পেত, ওটা ছিল একটা কচু খেত, প্রায় দিনই দেখতে পেত। তো বাবাকে নাকি সে মানে হাতে ইশারা করে ডাকতো, বাবা তাকে দেখে আর কি ধূমপান করে, তাকে যেভাবে রাগানো যায় বাবা সেগুলো করতো। তো হঠাৎ একদিন সেই মেয়েটা মানে খুব ভাবে বাবাকে ডাকতে ছিল, তো বাবা একসময় মানে প্রস্তাব করলো, মানে যেভাবে বসে শরীরের উপর প্রস্তাব করলো। এর 5 দিন পরে বাবা স্ট্রোক করে, মানে ডান হাত আর ডান পা অবশ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, প্রায় 1 সপ্তাহ মানে মুখ একদম বেঁকে গেছে, কথা বলতে পারতো না। এটাই বলতে চেয়েছি যে ওই ঘটনার পরে আসলে এরকম হলো। তারপরে বাবা তো একদমই চলাচল করতে পারতো না, একদিন রাত্রেবেলা আম্মু বাবাকে যখন টয়লেটে নিয়ে যায় তখন নাকি বাবা কিছু একটা দেখছে, কিছু একটা দেখার পরে মুখ দিয়ে লালা থুথু পুরো মানে বের হয়ে মাটিতে বাবা পড়ে যায়। এই জন্য আসছি যে জানার জন্য আসলে কি বাবা
মানে তুমি এটা জানার জন্য আসছো যে এটার কারণে এরকম কোনো কিছু হয়েছে কিনা বাবা আজকে ভুল চাষই। রেজা ভাই কি বলবেন ব্যাপারটাকে?
আমার যে মোবাইলটা সাথে আছে এই জীবনের ফার্স্ট মোবাইল
না,
সিম কার্ডটা, ফার্স্ট সিম কার্ড
না।
সিম কার্ডটা কেন চেঞ্জ করেছে, কবে চেঞ্জ করেছে?
সিম কার্ড
আমার ছেলেরা ফোন দিত, দেড় মাস আগে সিম কার্ড নয়, সিম কার্ডটা বন্ধ এখন। এখন আছে বাবার বিষয়ে, তখন বাবার যে সমস্যাটা আমি যদি সলিউশন দিই এটা মানুষ হাসবে, সবার আগে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার কি বলছে?
ডাক্তার বলছে যে ভালো হবে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে।
কথা বলতে পারে?
বলতে পারে কিন্তু
ভাঙা ভাঙা কথা বলে না, চুল কি আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তুমি বাবাকে টাইম দিতে হবে, বাবাকে এখন কে দেখাশোনা করে?
আমি সারাদিন বাবার সাথে বাসা থাকি।
এখন যেটা লাগবে সেটা হচ্ছে ভরি পাতা, এটা 1 সপ্তাহের জন্য, যদিও বিষয় হাস্যকর হবে, আমার বলতে হাস্যকর লাগে মাঝে মধ্যে।
রাজীব ভাই আমি পুরো বিষয়টা আমি আনতে চাইবো না, কারণ এটা লিসনারদের আপনি যে সলিউশনটা দিচ্ছেন ওটাকে ব্যক্তিগত ভাবে দিবেন, বরং আপনি কোয়ারির জায়গা থেকে আরো কিছু কোয়ারি করলে কোয়ারি করতে পারেন।
আপনার বাবার যে সমস্যাটা যেটা বললেন আমাকে, সেটা একটা জিন ছিল, এটা পিচাস বলি আমরা এটাকে, এই যে টয়লেট করার কথাটা বললেন, এটা ঢাকা শহরের মধ্যে হয় নাই, কোথায় ঘটনা এটা কি আপনি জানেন?
না, বাবা মালিবাগে চাকরি করতেন।
কিন্তু যে বাথরুমে যে ঘটনাটা এটা শহরের বাইরে ঘটনা?
না সেটা জানি না,
এটা একটু জেনে নেবেন আপনার কাছ থেকে। শহরের বাইরে কোন জঙ্গলে এই টাইপের ঘটনা, যে মহিলাটার কথা বললেন সে মহিলা ছিল না, সে পুরুষ জিন ছিল, সে মহিলার রূপ ধরে আসছিল, তখন আপনার জন্ম হয়েছে অলরেডি, ওই জিন জানতো যে আপনার জন্ম হবে, আপনি খুব সুন্দর ছিলেন ছোটবেলায়। এইটা ছিল এই জিনের মূল উদ্দেশ্য, যাতে কোনো ভাবে বাচ্চাকে ক্যাপচার করা যায় না। আপনার কোনো বোন আছে আর কার্ডে এটাই বলছে আপনি একা, আপনি একাই জন্মাবেন এবং একাই হবে, এবং জিনে ওইটা উদ্দেশ্য ছিল আপনাকে কিছু করা, কিন্তু আপনাকে কিছু করতে পারে নাই কেন তারপরও, কারণ ওটা আপনার আব্বার উপর দিকে গেছে। সায়েন্সের যুগে গুলো হাস্যকর কিন্তু এটাই ট্রু, যেহেতু ডাক্তার বলছে অর্থ ব্যয় হবে, তো ডাক্তার লিখিত দিবে আপনাকে? আমি লিখিত দিচ্ছি আপনার বাবা সুস্থ হবে। অনেক লিসেনার আমার কথা শুনে হাসতেছে অলরেডি, আমি লিসেনারদেরকে প্রশ্ন করতে চাই, যখন ডাক্তাররা ফেল করে ডাক্তাররা কি উত্তর দেয়? আল্লাহর কাছে দোয়া করেন, ডাক্তারও জানে তার লিমিটেশন আছে একটা, লিমিটেশনের বাইরেও সুপার ন্যাচারাল পাওয়ার আছে,
অফকোর্স আছে, মিরাকল ট্রিটমেন্টে অহরহ ঘটে, অহরহ ঘটে।
আপনার আব্বার বিষয়টা হচ্ছে এটা ছেলে জিন ছিল, হ্যাঁ, আর যে ঘটনাটা ঘটছে একটু যেহেতু কথা বলতে পারে জেনে নেবেন, শহরের বাইরে বলতেছে মানে ঢাকা শহর, যদি আমরা ঢাকা শহর আগে ধরবো, আপনি যখন ঘটনা পাঁচ বছর আগে ঘটনা বলতেছেন, পাঁচ বছর আগে শহরটা ছোট ছিল, আমরা যে কোনো শহরের মধ্যখানকে ধরি আমরা শহর, এই যে জিনিসটা আপনার বাবার সাথে এখন আর নাই, কিন্তু সে এফেক্ট করে চলে গেছে, আপনি যত হুজুর দেখান বলবে কিছু নাই, এটা হচ্ছে শিরার মাধ্যমে হয়, আপনার বাবার সাথে যেটা হয়েছে ওনার ভেইনের মধ্যে ঢুকে গেছিল জিনিসটা, খারাপ জিনিসটা শিরার সাথে ঢুকে শিরাকে বন্ধ করে ফেলছে, মানে ব্লাড সার্কুলেশন বন্ধ, আস্তে 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 মানুষ নিস্তেজ হয়ে যায়। এখন আমি যেটা সলিউশন আপনাকে দিব সেটা হচ্ছে আপনি এক সপ্তাহ ট্রাই করেন, ট্রাই করার পরে আমি পরবর্তী সলিউশন দেবো, এটা চারটা সলিউশন আছে।
ওকে ফাইন, সলিউশনগুলো আপনি তাকে ব্যক্তিগত ভাবে দেবেন। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আর তুমি যেন কি বলছিলে যে রেগুলার কোনো স্বপ্ন দেখো?
আমি যেমন স্বপ্নে প্রায় দেখি সাপ, একদম কালো, যখন মানে প্রথম দেখি জাস্ট এমনি সাপ দেখি, দ্বিতীয়বার যখন দেখি মানে আমি যতবারই আমি দেখতাম,
তাহলে জানতে পারবো,
যতবারই আমি দেখতাম সাপ আমি আম্মুকে বলতাম যে আম্মু আমি আজকে সাপ দেখছি, তো আম্মু বলতো যে না এটা বললো না, তৃতীয়বারে যখন দেখতেছি তখন দেখি যে সাপটা ছোট, খুব ছোট, কিন্তু কার্টুনের মতো যে দেখতে ওরকম, আমি চোখ দেখতে পাইতেছি খুব সুন্দর কিন্তু একদম কালো
সাপ, সুন্দর।
জি,
অ্যাকর্ডিং টু রিজা ভাই, ট্যারট কার্ড রিড করলে তোমার যে কোনো সাইড এফেক্টে কোনো ক্ষতি হতে পারে, ইফ ইউ বিলিভ দিস, আমি বলবো না তোমাকে বিলিভ করতে, রিজা ভাইও বলবে না, এটাকে অনেকেই ফান হিসেবে দেখে, তো তুমি তোমার ব্যক্তিগত বিষয়, বাট আমরা তোমাকে ইন্সপায়ার করবো না, এটাকে বিলিভ কর। ইউ ওয়ান্ট টু রিড? ওকে, একটা কার্ড তোলো তাহলে, ওকে দেখতে পারবে, উল্টাতে পারবে,
আচ্ছা
উল্টা উল্টাও,
উল্টা টেবিল রেখে,
টেবিল রাখ, ডেভিল
কার্ড দাও, ধর আগে বলছি যে এটা ডেভিলের কার্ড, আমার এখানে কিন্তু সব ডেভিল না,
78 টাকা,
78 টাকা কার্ডের সবগুলো কার্ড ভিন্ন, এই জন্য আপনি সাবধান থাকবেন এক সপ্তাহ। আপনি কি বাসার বড় মেয়ে, বড় ভাই আছেন একজন?
জি বড় ভাই আছে।
বড় ভাই কি করে?
চাকরি করে।
তাই বড় ভাইকে নেশা থেকে বাঁচান,
আপনি
জানেন
সিগারেট খায় সেটা জানেন?
হুম, শুধু সিগারেট খায়, জানেন
বাজে একটা নেশা, এখান থেকে বাঁচান, টাকা নষ্ট করবে, ফ্যামিলিতে প্রবলেম করবে। আমি প্রথম বলছিলাম যে যেটা হচ্ছে এটা শতানের কাজ, পিচাস বা শতান কার্ড আপনার আছে, এটা রেবিল, হ্যাঁ এটা কার্ড নাম্বার 15। আপনাদের ফ্যামিলিতে মাইজারি চলতেছে, মানে কৃপণতা চলতেছে, খুব খুব হিসাব চলতেছে এখন, আমার যদি বলতে মনে হয় যে না ভাই থামেন আমি থেমে যাবো। আমরা জানি একটা মেয়ে 30 বছর হলে বয়স্ক হয়ে যাবে, সেই তুলনায় আপনার মা কিন্তু অনেক ইয়াং, বাবার তুলনায় অনেক ইয়াং,
এটাকে আপনি ওরে দেখে বলতে পারেন যে ওর বয়স চেহারা সুন্দরের কারণে,
ওর বাবার তুলনায় ওর মা বেশি ইয়াং। এখন অনেক কিছু চলে আসছে, আমি আরো কার্ড আমি নর্মালি 6টা কার্ড রিড করি, শুধু যেহেতু বাবার বিষয় আমি ফ্যামিলিতে না যাই, মায়ের কিছু সমস্যা আছে এই জন্য বাবা সুস্থ হচ্ছে না, আপনার বাবার সাথে কিন্তু ডেভিলটা এখন নাই আর,
বাট আমার মনে হয় খুব বেশি সেন্সিটিভ না হলে আমরা সেটা রেডিওতে না প্রচার করি, ওকে আমরা পার্সোনালি কাউন্সেলিং করি,
কি চান সবাই শুনুক,
কারণ বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়ে যাবে পরিবারের বিষয়, তো আমার মনে হয় উনিও চায় না, আমরাও সেটাও চাই না, আমরা বরং বিষয়টাকে স্টপ করি। ওকে, আমরা মরিয়মের কথা শুনেছি প্রিয় শ্রোতা, এবং একই সাথে যেটা বলেছিলাম আপনাদেরকে যে গত সপ্তাহে আমরা যেখানটায় শেষ করেছিলাম সেখান থেকে আমাদেরকে এই সপ্তাহে শুরু করতে হয়েছে, এই ফাঁকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, রেজা এবং আর জি কি প্রিয়া আমি আমাদের দুজনের সঙ্গে। আজকে আমি এবং রেজা ভাই যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই ফেসবুকটা ওপেন হয়েছে আমাদের মাত্র কিছুদিন যাবৎ, ফেসবুকে আমরা প্রায় 1000 হচ্ছে মেসেজ পেয়েছি, আমার পার্সোনাল মেইলে 100 মেইল এসছে, এই মেইলগুলোর উত্তর দেয়া যতটুকু সম্ভব আমাদের উত্তর দেয়া উচিত, এবং এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তাদেরকে আমি ইন্সপায়ার করব ওখানে গিয়ে কমেন্টস করার জন্য, আমরা ডিরেক্টলি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ফেসবুকের ঠিকানা, মানে আমাদের এই স্পেশাল রাউন্ডের যে ফেসবুকটি খোলা হয়েছে সেটার ঠিকানা www.facebook.com/dartarot, আমি আবারও বলছি www.facebook.com/dartarot। ওকে রেজা ভাই, আমরা যে প্ল্যানটা করেছি বিশেষ করে এই পর্বে, আমরা তো মরিয়মকে গেস্ট হিসেবে পেলামই, আমরা বাকি সময়টুকু এই মেইল কিংবা যেটাই বলি না কোনো SMS এগুলোর উত্তর একটু দিতে চাই, আপনি শুরু করবেন নাকি আমি কয়েকটা পড়ে শোনাবো আপনাকে?
হ্যাঁ, আমি স্টার্ট করি। আসলে ওই যে আমাদের যে পেজটার কথা বললেন,
জি,
dartarot.tarot, আর আপনারা একটু ভুল করবেন না, অনেক নকল পেজ অলরেডি হয়ে গেছে, আপনারা দেখবেন সবচেয়ে বেশি লাইক যে পেজটাতে সেটা হচ্ছে আসল, বাকি সব হচ্ছে নকল পেজ, ওগুলোতে আপনারা গিয়ে বিভ্রান্ত হবেন না, এবং অনেক 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 ভণ্ডামি শুরু করছিল অলরেডি ইসলাম,
এবং এই পেজগুলোতে কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি।
আচ্ছা, আমার কাছে কিছু ইনবক্স আসছে আমাদের এই পেজে, আমি সেগুলো একটু চেষ্টা করি আনসার করার।
জি,
একজন লিখছে, ব্রাদার আই এম ইন এ বিগ প্রবলেম, আচ্ছা বাংলায় বলি, ভাই আমার অনেক সমস্যার মধ্যে আছে, আমার ফ্যামিলি কিছু অজানা সমস্যার মধ্যে ভুগতেছে, আমার মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, বাসায় কোনো কিছুর গন্ধ পাচ্ছি, আমার মা এখন অসুস্থ, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, আমরা ইন্ডিয়া চলে গেছিলাম কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি,
যে মেলটা দিয়েছেন তার নাম হচ্ছে পাপ্পু শিকদার। আপনি লেখেন না তো কোথা থেকে বলছেন? স্যার যাই হোক, আপনি আমি আপনাকে বলে দিচ্ছি, পাপ্পু শিকদার আপনার বাড়ি হচ্ছে গাজীপুরে। আপনার যে সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি খুব স্বপ্ন দেখেন, বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনার রিসেন্টলি একটা ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের কারণে আপনি আপসেট। আপনার দুজন ভালো বন্ধু আছে, খুব ভালো বন্ধু, এদের নাম হচ্ছে তারেক এবং ইমন। আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনার দুজন বন্ধু তারেক এবং ইমন, এদের সাথে বন্ধুত্ব আপনাকে বাদ দিতে হবে এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। আপনার আম্মুর ডান হাত এবং বাম হাত, বুড়ি আঙ্গুল এবং সাদত আঙ্গুল, এই দুই আঙ্গুলের মাঝখানে দেখবেন কোনো কালো রঙের স্পট আছে কিনা। যেহেতু সমস্যা আপনার মাকে নিয়ে, সেহেতু বলবো আপনার মায়ের ডান হাত এবং বাম হাত, বুড়ি আঙ্গুল এবং সাদত আঙ্গুল, এই দুই আঙ্গুলের মাঝখানে কোনো কালো দাগ আছে কিনা। যদি থাকে তাহলে সমস্যা, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ইনবক্স করবেন, আমি বলে দিব কি করতে হবে তারপর। ধন্যবাদ।
ওকে, অনেক অনেক ধন্যবাদ। এবং একই সাথে আপনাদেরকে একটা কথা বলি, আসলে আমরা আসলে খুব সলিউশন যে সেই অর্থে দেয়ার তা কিন্তু না, আমরা আসলে রিড করি। এবং যেটা করেন হচ্ছে রেজা ভাই, মিস্টেরিয়াস ঘটনাগুলি আমরা রিড করি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যারা আছেন তাদের এটা রিড করি। রেজা ভাই যে ঘটনাটা বললেন সেটা তার জায়গা থেকে, কিন্তু আপনি যে স্মেলের কথাটা বলছেন এটা যদি সাইন্টিফিক ব্যাখ্যা আপনি চান তাহলে নিশ্চয়ই এটা সাইন্টিফিক ব্যাখ্যা ডক্টররা দিতে পারবেন, এবং আমি আপনাকে ইন্সপায়ার করবো বেশি বেশি করে আরো ভালো ভালো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি একটা আপনার পাশাপাশি পড়তে চাই, ঠিক মেইল বলবো না আমি, এটা নুন্নাহার মেইল থেকে এটা এসছে, কিন্তু যে লোকটি এটা পাঠিয়েছেন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন। তিনি একটা ভয়েস রেকর্ড করে আমাকে মেইল করেছেন, আমি একটু রেকর্ডটা আপনাদেরকে শোনাতে চাই।
আমি ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিন সোহাগ চট্টগ্রাম থেকে বলছি। আমার মোবাইল নাম্বার 018। আমি 2008 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রায় 8 বছর যাবত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এ ভুগছি, যাহা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে বোঝানো সম্ভব নয়। প্রায় শতাধিক ডাক্তার, যেমন মেডিসিন স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, সাইকিয়াট্রিস্ট, ফিজিওথেরাপিস্ট, কবিরাজ ওজা বৈদ্য, মেজিশিয়ান ফিজিশিয়ান, জ্যোতিষ গণক, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেছি। চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়ও করেছি, বৈজ্ঞানিকভাবে কিংবা আধ্যাত্মিকভাবে এর কোনো সমাধান পাইনি। 3-4 বছর যাবত ডাক্তারি পেশা থেকে অব্যাহতি নিয়েছি, এক প্রকার প্রতিবন্ধীর মতো জীবনযাপন করছি। বর্তমানে রুকিয়া শরিয়া, কাপিং থেরাপি, ব্ল্যাক ম্যাজিক ও জিন জাতি নিয়ে রিসার্চ করে জানতে পারলাম আমার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর পিছনে একমাত্র কারণ হলো ব্ল্যাক ম্যাজিক ও গুল জিন অথবা ইপ্রিস নামক জিন। আলহামদুলিল্লাহ, রুকিয়া শরিয়া ও কাপিং থেরাপির মাধ্যমে আমার এই অসুস্থতাকে প্রায় 50% প্রতিকার করতে আমি সক্ষম হয়েছি। 100% উত্তীর্ণ হওয়ার জন্য রিসার্চ চালিয়ে যাচ্ছি। আমি এবিসি রেডিওর দর অনুষ্ঠানের ট্যারো কার্ডের আবিষ্কারক জনাব রেজা ভাইকে সর্দার সাথে অনুরোধ করে বলছি, আমার উপর অর্পিত ব্ল্যাক ম্যাজিক এবং জিনের আক্রমণ দ্বারা সৃষ্ট রোগ থেকে মুক্তির জন্য ট্যারো কার্ড রিড করে কিংবা আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে সুপরামর্শ দিয়ে আমাকে উপকৃত করিলে আমি আন্তরিকভাবে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
না রেজা ভাই, আপনার কাছে যাওয়ার আগে ভদ্রলোক ওনার ছবিও পাঠিয়ে দিয়েছেন, এই হচ্ছে ওনার ছবি। ওনার ছবি এবং ওনার কাজের মধ্যে অনেক অনেক বেশি মিল, পুরোটাই তো শুনলাম আমরা। এবার আপনার কি বলার?
আচ্ছা, উনি একটা কথা বলছেন রোকিয়ার কথা, ওনার নাম তো নুরজন, নুরজন ভাই, রোকিয়ার কথা যে বলছেন সে রোকিয়া জিনিসটা খুবই এফেক্টিভ এবং কাজের। ব্ল্যাক ম্যাজিক দুই ভাবে দূর করা যায়, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক দ্বারা ব্ল্যাক ম্যাজিক দূর করা যায়, একটা হচ্ছে রোকিয়ার মাধ্যমে দূর করা যায়। আপনি রোকিয়ার মাধ্যমে 50% সমাধান পাইছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই যে কিভাবে আপনি রোকিয়া করছেন। সেক্ষেত্রে আমি বলতে পারতাম সেটা কি সঠিক নাকি ভুল। রোকেয়া করার জন্য তিনটা দোয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলহামদুল সুরা, সুরা ফালাক, সুরা নাস, সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা দোয়া, সুরা হুদের শেষের আগ দোয়া ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে রোকেয়া করা যায়। আপনার যে সমস্যাটা 50% সমাধান বলছেন, ব্ল্যাক ম্যাজিক যদি করা হয়ে থাকে, আমি একটা কার্ড দেখলাম, মানে একটা কথা শুনে বুঝতে পারছি মোটামুটি, আপনার কার্ড দেখার পর আমি জানতে পারলাম এটাই, আপনার বাসার বালিশ এবং তোষক এগুলোর ভিতরে দেখবেন তাবিজ একটা আছে, অবশ্যই থাকবে। যদি আপনার উপর আসলেই ব্ল্যাক ম্যাজিক করা হয়, আমি কার্ডে দেখতেছি আপনার উপর ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এখন নাই, আপনার যেটা হচ্ছে কিছু মানসিক সমস্যা হচ্ছে, কিছু ডিপ্রেশনে ভুগতেছেন, কিছু টেনশনে আছেন, ফ্যামিলি নিয়ে যন্ত্রণে আছেন, এগুলো আপনার সমস্যা বর্তমানে হচ্ছে। আপনার চোখের নিচের অংশে কি ব্ল্যাক কালার হচ্ছে কিনা, আপনার নখের কি অবস্থা, এগুলো আসলে এভাবে রেডিওতে বিস্তারিত বলা পসিবল না। আমরা যেভাবে বলে দিচ্ছি আপনাদেরকে, দলের পেজটা আছে, যখন আপনারা ইনবক্স করবেন আপনার নাম, বাবার নাম, মাতার নাম, আপনার ছবি এবং আপনার সমস্যা সেটা বলবেন, তাহলে আমার জন্য উত্তর দিতে খুব সহজ হয়।
রাইট,
এটাই আপনার করণীয়। আপনি বাসায় একটু চেক করবেন বালিশ এবং তোষক এগুলোর মধ্যে কোনো তাবিজ আছে কিনা, যদি তাবিজ থেকে থাকে তাবিজের ছবি তুলে, তাবিজের মধ্যে কি কালার লেখা, আমার মনে হয় লাল রঙের লেখা থাকবে, সেটা আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিবেন, সেটা আমি দেখে আপনাকে বলে দিব কি করতে হবে এখন। আর নামাজটা রেগুলার রাখেন। ধন্যবাদ।
ওকে, আমার তো মনে হচ্ছে আমরা দাওয়াখানা খুলে বসেছি।
আমরা কিন্তু এই কাজের জন্য এখানে বসি নাই।
We really want to know the mysterious world. কিন্তু
পাবলিক আমাদের কাছ থেকে যেই পরিমাণ সাহায্য চাচ্ছে তাতে আমার মনে হয় যে আমাদের একটা ডিসপেন্সারি খুলে বসি, আমাদের ইনকাম মোটেও কম হবে না, বাসায় বসে বসে সমাধান হবে, ফেসবুকের মাধ্যমে সমাধান, খবরে যাওয়া আমার নামে চলবে। না এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। কিন্তু সবাইকে এগুলো একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে সবাই কেন মানে এটার প্রবলেম কিভাবে সলভ করা যায় এটা কেন বলছেন? আমরা আসলে কিন্তু প্রবলেম সলভ করার জন্য বসিনি, এবং রেডিওর জায়গা থেকে এ ধরনের সমাধান নিয়ে কথা বলাটা এটা রিয়েলি রিয়েলি অ্যাবসার্ড এবং এটা কোশ্চেনেবল, এটা নিয়ে প্রশ্ন উঠবে আমি জানি। আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা বাধ্য হচ্ছি, কারণ কি 100,000 যদি কেউ আমাদের সাথে কথা বলেন, 100,000-এর মধ্যে 99,999টি হচ্ছে হলো আমার এই সমস্যা আমি কিভাবে সমাধান পেতে পারি, যে কারণে আমাদেরকে সমস্যা সমাধানগুলো নিয়ে টুকটাক কথা বলতে হচ্ছে। এগুলো নিয়ে আসলে আপনি চাইলে পার্সোনালি রেজা ভাইয়ের কাউন্সেলিং নিতে পারেন, হয়তো দু তিনজনের সাথে উনি অনুষ্ঠান শেষে কথা বলবেন। কিন্তু রেডিওতে আমরা বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে স্টাডি, রিসার্চ এবং ডিসকাশন। এরকম একটা এক্সাম্পল হতে পারে যে আপনার ঘরের টিনের চালে আপনি হঠাৎ করে মাঝরাতে একটা শব্দ শুনতে পান, এটা কি আসলে আপনি ঢিল বলবেন নাকি কোনো দুষ্টু ছেলের কাণ্ড বলবেন নাকি এটাকে আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলবেন? এটা নিয়ে আমরা ডিসকাশন বলতে পারি। এটার সমাধানের জায়গাতে আপনাকে যদি রেজা ভাই তাবিজ নিতে বলে তাহলে সেটা রেডিওর বাইরের অ্যাক্টিভিটিস, সেটা যেন আপনার রেজা ভাইয়ের সাথে পার্সোনাল যোগাযোগ করতে হবে। বাট আমরা ইন্সপায়ার করবো আপনাকে, প্লিজ ডু নট আস্ক এনি কাইন্ড অফ সাজেশন অর সলিউশন। রেজা ভাই হয়তো অনেক ভালো মানুষ সে কারণে দিচ্ছেন, বাট আমরা এটাকে আপনাকে ইন্সপায়ার করবো না, আমরা বরং প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ এবং স্টাডির মধ্যেই থাকি। ওকে
আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম হচ্ছে সুমি, বয়স 24, উনি লিখেছেন চিটাং থেকে। উনি লিখেছেন, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে, আমার শ্বশুর বাড়ির কেউ মেনে নিতে পারেনি, ওরা বলছে আমাকে ঘর থেকে চলে যেতে, ওরা কখনো কি আমাকে মেনে নিবে? জাস্ট এতটুকু জানাবেন
আজকের পর্বটি মূলত সাজিয়েছি আপনাদের মেইল কিংবা আমরা যারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস পেয়েছি সেগুলোর রিপ্লাই নিয়ে। বাট আমরা স্পেশালি আপনাদেরকে ইন্সপায়ার করছি, বারবার বলছি, ডু নট আস্ক এনি কাইন্ড অফ সলিউশন। আমরা শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে স্টাডি, রিসার্চ এবং ডিসকাশন করতে চাই। একটা অ্যানালাইসিস আপনি জানতে চাইতে পারেন, ডিসকাশন করতে পারেন, কিংবা রেজা ভাইয়ের হাতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানতে পারেন, কিন্তু এটা নিয়ে সমাধান কি হবে সেটার কোনো সলিউশন আমরা আমাদের রেডিওতে ইন্সপায়ার করি না। যদিও টুকটাক আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি বিকজ অফ আপনাদের ডিমান্ডের জন্য, কিন্তু আমরা ফুললি আপনাকে এই জায়গাটা ইন্সপায়ার করবো না এবং আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 4 মিনিটের।
Haunted by Brown Mr. Mango Candy. Door.
FM 89.2.
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি জানেন কি, মাথা ব্যথা নিয়ে এবিসি রেডিও শুনলে মাথা ব্যথা নিমেষেই চলে যায়, তাই আজই ডাউনলোড করুন এবিসি রেডিও অ্যাপ।
আর মাথার ব্যথাটাকে বলুন গুড বাই।
Get the ABC Radio app now available on Google Play Store and on the App Store. I got
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রেজা ভাই রয়েছেন। আজকে শুধু মেইল এবং ফেসবুকের যেই কমেন্টস গুলো আপনারা এই মুহূর্তে করছেন আমাদেরকে সেগুলো পড়ার চেষ্টা করছি। ফেসবুকে যদি আসতে চান, ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি, লাইক দিয়ে ওখানে মেম্বার হয়ে যাবেন। এবং যারা ব্যক্তিগতভাবে সলিউশন খোঁজার চেষ্টা করছেন রেজা ভাইয়ের কথায় যারা ইন্সপায়ার্ড, তাদেরকে আমরা বলবো যে রেডিওতে আমরা কোনো সলিউশন দিব না, আপনারা যদি সলিউশন পেতে চান ফেসবুকে তার সঙ্গে কথা বলতে পারেন। আমরা শুধু আপনার এই ঘটনাগুলোকে প্যারানর্মাল জায়গাটা থেকে দেখা যায় কিনা কিংবা সায়েন্সের জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে ব্যাখ্যাটা কেমন হতে পারে, এই দুটো বিষয় নিয়ে আমরা রেডিওতে ফোকাস করতে চাই। কজ অনেক ধরনের সলিউশন যেটা আসলে সায়েন্টিফিক না, অফকোর্স ভাই নিজেও বলবেন এটা নট সায়েন্টিফিক, তো সেই জায়গাটা থেকে অনেকেই হয়তো ইন্সপায়ার হয়ে সেটা পার্সোনাল লাইফে প্র্যাকটিস করবেন। আমরা অবশ্যই ব্যাপারগুলোতে আপনাকে নিরুৎসাহিত করব। ওকে, একটা যেটা হচ্ছে, যিনি লিখেছেন, আমি রেজা ভাইয়ের ফ্রেন্ড পুলক ভাইয়ের পরিচিত। পুলক ভাই নামে কোনো ফ্রেন্ড আছে নাকি আপনার? ছিলেন না? পুলক ভাইয়ের কাছে ওনার নাম্বারটা নেই, যদি আপনি কোনোভাবে আমাকে ওনার নাম্বারটা কাইন্ডলি তাহলে আমার অনেক উপকার হয়। প্লিজ ভাই, আমার লাইফে অনেক বড় ইস্যু, প্লিজ হেল্প মি, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এত। চোরের উপর বাটপারি যেটাকে বলে পুলক ভাই নামে কেউ একজন বলেছে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি সত্যি সত্যি পরিচিত এবং আপনার নাম্বারটা ওনাকে আমি দিয়ে দিব। আসলে ব্যাপারটা এরকম করবেন না প্লিজ, কারণ এগুলো আসলে আমরা বুঝে ফেলি যে আপনি আসলে কতটা ইন্টেলিজেন্টলি ডিল করছেন আমাদেরকে। আচ্ছা, নাম হনুফা, সে আমার সম্পর্কে কাকি হয়, বিগত 12-13 বছর ধরে সে অস্বাভাবিক আচরণ করে, রাতে একা একা কথা বলে, প্রায় সময় দূরে বা নিকটে কাউকে বা কিছু উপস্থিত দেখতে পায় এবং আমাদের ডেকে উপস্থিতি আমাদেরকে ইঙ্গিত করে, কিন্তু আমরা দেখতে পাই না। বহু ডাক্তার, কবিরাজ, ওঝা, ফকির কিছুই তার জন্য বাদ দেওয়া হয়নি। মানসিক ডাক্তারের মতে তার মানসিক সমস্যা নেই, তার স্বামীকে সহ্য করতে পারে না, প্রায় সময় তার সাথে আক্রমণাত্মক আচরণ করে এবং তার ছবিও দিয়ে দেওয়া হয়েছে, তার ন্যাশনাল আইডি কার্ডও পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে দুটো জিনিস নিয়ে এখানে বলতে বলবো। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা থেকে, মানে যেটা উনি বলেছেন যে উপস্থিতি আমাদেরকে দেখে ইঙ্গিত করে, আরেকটা হচ্ছে একা একা কথা বলে। একা একা কথা বলার সাইন্টিফিক একটা টার্ম আছে, আমি যতদূর জানি
দুটাই সাইন্টিফিক।
হ্যাঁ, এইটা একটা আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জায়গা থেকে, রিসার্চ এর জায়গা থেকে ব্যাখ্যা করবেন। আরেকটা হচ্ছে যে আপনি ওনার ছবি দেখে যদি ট্যারট কার্ড পড়তে চান, ইউ ক্যান রিড, দিস ইজ হার পিকচার।
যে মহিলাটা আমাদেরকে ইমেল করেছে হনুফা, ওনার যে প্রবলেমটা, কিছু কিছু মানুষের অদৃশ্যকে দেখা বা হঠাৎ করে কোনো কিছু দেখে ফেলা, ভয় পাওয়া, রাতে একা একা হাঁটা, এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। আপনারা জানেন একটা মুভি ছিল হিন্দিতে, নাম হচ্ছে ভুল ভুলাইয়া। ওটাতে একটা মেয়ে নিজেকে অনেক কিছু ভাবে, নিজেকে যেরকম ভাবে সে সেরকমই আচরণ করে। এই জিনিসটা এরকম প্রিটেন্ড করা যে আমি মনে করতে থাকি অশ্বরিয়া, তো অশ্বরিয়ার মতো বিহেভ করা, এটা সাইন্টিফিক টার্ম। এটা তো এটা একটা মানসিক রোগ বলা যায়। আর যদি আমি চিন্তা করি প্যারানর্মাল দিক থেকে, মানুষ হঠাৎ করে অদৃশ্যকে দেখে, এর কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এখন যতটুকু আমি পড়লাম, আমি কিন্তু যা বলবো আপনাদেরকে এটা কিন্তু কার্ডের কথা, আমার ব্যক্তিগত কোনো কথাই না। কার্ডে যে মহিলার কথা যেটা বসছে হনুফা, ওনার শ্বশুরবাড়ির দিক থেকে সমস্যা আছে এবং ওনার স্বামী ওনাকে, ওই যে আপনারা যে বললেন যে স্বামীকে আক্রমণ করে, কথাটা ভুল। কার্ড বলতেছে স্বামী ওনার উপর বদমেজাজ দেখায়, মহিলা কখনো করে না, স্বামী ওনার উপর বদমেজাজ দেখাচ্ছে, স্বামী ওনাকে ডিস্টার্ব করে। উল্টা ওনার আশেপাশে যারা আপনারা আছেন, ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, ওরাই ওনাকে মাথাটা নষ্ট করছে, বিগড়ে দিচ্ছে। ওদের বিহেভিয়ার কারণে মহিলা এরকম হয়ে গেছে। মহিলা আসলে এরকম না, আপনারা একটু ওনাকে সময় দিবেন, একটা ভালো করে কথা বলবেন, এই যে হঠাৎ করে দেখে আপনারা ওটাকে সায় দিবেন যে ঠিক আছে দেখতেছো, কি দেখো আমাকে দেখাও, এইভাবে মানে ওনাকে একটু হেল্প করবেন, কারণ ওনার মানসিক সমস্যায় উনি ভুগতেছে। যতটুকু কার্ডে দেখলাম আমি, এখানে প্যারানর্মাল কিছুই আমি দেখি নাই, ওনার সাথে কোনো কিছু দেখি নাই, জাস্ট ব্ল্যাক ম্যাজিকের একটা সাইন আমি দেখলাম। তো এটা শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, কিন্তু আমি বলবো পার্সোনালি মতামত যে ওনাকে একটু সাহায্য করেন, মানসিকভাবে একটু হেল্প করেন, ওনাকে একটু সহানুভূতি দেখান আপনারা।
ওকে, আর একা একা কথা বলার জায়গাটা আমার কাছে কেন জানি মনে হয় মাঝে মাঝে আমিও একা একা কথা বলি,
কিন্তু অনেকেই করেন,
এটা অনেকেই করেন। অনেক সময় দেখা গেল খুব মেজাজ বিগড়ে গেছে, একা একা দরজা জানলা বন্ধ করে ইচ্ছা মতো ঝাড়লো, এরকম হয়। এবং এটা অনেক সময় মানে সায়েন্সের যারা ডক্টর আছেন তারাও বলেন যে ইটস এ গুড স্ট্র্যাটেজি। আবার রাত দুপুরে হঠাৎ করে যদি একজন মানুষ ঘুম থেকে উঠে যদি একা একা কথা বলা শুরু করে,
সেটা রিস্কি। কারণ একটা জিনিস আমি আপনাকে গত বছরে বললাম যে আমাদের চারপাশে শয়তান, ইবলিস, জিন, ভূত, প্রেত, আমরা যে নামে ডাকি এগুলো কিন্তু আছে আমাদের আশেপাশে, সবসময় থাকে, তারা আমাদেরকে দেখে। কিন্তু আপনারা একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, বাংলাদেশে রেডিওতে কখনো এই ধরনের প্রোগ্রাম এর আগে হয়নি, এটা প্রথমবার।
হরোস্কোপ
তো জ্যোতিষবিদ্যা, ওটা ভিন্ন জিনিস, জ্যোতিষবিদ্যা পুরাপুরি ভিন্ন। আর ট্যারট কার্ড যে বিষয়টা সেটা একদমই আদি এবং বাংলাদেশের জন্য একদমই প্রথম। একটা কথা তাকে বলে দিচ্ছি বারবার, নিজেকে সেফ রাখবেন এই কারণে, কারণ আমরা জানি জিনরা কথা বুঝে আমাদের। তো আমরা রেডিওর মাধ্যমে আমরা যে কথা বলতেছি, আপনারা যারা শুনতেছেন, এখন রাত 12টা অলরেডি পার হয়ে গেছে, এই যে রাত্রেবেলা জিনদের পাওয়ার সবচেয়ে বেশি হয়, তো আপনারা যে আমার কথা শুনতেছেন, আমি যে বারবার বলতেছি যে এভাবে জিনকে ভাগাতে হয়, বিনাশ করতে হয়, ধ্বংস করতে হয়, জিনরা কিন্তু শুনতেছে। তো আপনারা যারা লিসেনার আছেন তারা একটু সেফলি থাকবেন, কারণ জিনরাও কিন্তু শুনতেছে, তারা আস্তে আস্তে কিন্তু সাহস বাড়তেছে। আপনারা নিজেদেরকে সাবধানে রাখবেন যাতে আপনারা এই ধরনের হঠাৎ করে দেখা গেল আপনার মেজাজ বিগড়ে গেল, ঘুম ভেঙে গেল, বা বাসায় হঠাৎ করে শব্দ হচ্ছে, বা ঘরের মধ্যে হঠাৎ করে গন্ধ দেখতেছেন, সুন্দর গন্ধ বা বিশ্রী গন্ধ, এই সবই কিন্তু জিনের কাজ। এই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন, দোয়া দোয়া পড়বেন, এই প্রোগ্রাম শোনার আগে নিজেকে একটু বাঁচিয়ে রাখবেন।
জি, একটা টেক্সট আমি একটু পড়ি। নাহিদ, বয়স হচ্ছে 21, মেডিকেলের প্রথম বর্ষে পড়ি। আমি একটি কারণে 3 বছর আগে ব্ল্যাক ম্যাজিকে জড়িয়ে পড়ি, মানে নিজে ব্ল্যাক ম্যাজিক করতো।
আচ্ছা,
এখন আমি নানা রকমের সমস্যায় ভুগছি, ঠিকভাবে পড়ালেখা করতে পারছি না, বাসার মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, এখন আমি কি করতে পারি?
দেখেন, আসলে আমার এই ব্ল্যাক ম্যাজিক আমি জানি কোনটা কিভাবে করতে হয়, কি করলে কি হয়, কিন্তু আমি কখনো এগুলো প্র্যাকটিস করি না। এগুলোর এফেক্ট এত খারাপ যে আপনার সারা জীবন আপনাকে ভোগাবে, মৃত্যুর আগ পর্যন্ত ভোগাবে, ইভেন মৃত্যুর পরেও আপনি ভোগ
ঢুকবেন। তো এই নাহিদ ভাই, আপনি কিন্তু পরিষ্কার বলেননি আপনি কিভাবে ব্ল্যাক ম্যাজিক করেছেন। ব্ল্যাক ম্যাজিক কিন্তু শ্মশানে গিয়ে করতে হয়, শ্মশানের মধ্যে একটা মাটির কলসি থাকে, সেই কলসি দিয়ে কিছু করা যায়। ডিটেলস বলবো না রেডিওতে, জাস্ট বলবো আপনি কিন্তু আমাদেরকে বলেননি আপনি কিভাবে ব্ল্যাক ম্যাজিক করছেন, কিভাবে করছেন, কোথায় করছেন, এবং সময়টা কোন সময় ছিল। টাইম একটা অনেক বড় ফ্যাক্ট ব্ল্যাক ম্যাজিকের জন্য, সেটা কিছু বলেননি, আমরা কিছু সমাধান দিতে এই মুহূর্তে সম্ভব না।
ওকে, বাট আমরা অবশ্যই আপনাকে ইন্সপায়ার করবো না আপনি ব্ল্যাক ম্যাজিকে থাকেন। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা প্রত্যেকেই খারাপ কাজ করছেন এবং আপনারা এখান থেকে বের হয়ে আসুন। ওকে, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ট্যারট কার্ড নিয়ে আমিও তো মোটামুটি ইনভলভ হয়ে গেছি আপনার সঙ্গে। আপনি যেটা বারবার বলেন যে এটা রিড করলে সমস্যা হবে, সাইড ইফেক্ট আছে, 99% ইফেক্ট করার সম্ভাবনা,
সেই বিষয়ে একটু বলি।
কালকে একটু আমার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে কালকে বাইকটা আমি হাইড্রোলিক লক করে কোনো একটা জায়গায় কাজে গেছি এবং আসার পরে হাইড্রোলিক লক খুলতে ভুলে গেছি। স্টার্ট দিয়েছি, বাইকটা বুক করেছি, পিছনে একজন ছিল পিলিয়ন সহ, থাম করে ব্রেক হলো এবং আমি সব পুরোটা কন্ট্রোল করলাম, বাইকটা পড়ে যায়নি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমার বাম পাশের হাতের এই যে কেন আঙ্গুলটার এই রকটা কোনো একটা জায়গায় মোচড় খেয়েছে এবং আমি প্রচুর ব্যথা পাচ্ছি আজকে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে ব্যথার কারণে। আমার একটু কন্ট্রোল করে ফেলেছি, ঠিক উইদিন 2-3 সেকেন্ডের মধ্যে ওই জায়গা দিয়ে একটা বাস ঢুকলো এবং বাসের নিচে প্রায় 50 এক লোক 50cc যে হোন্ডা গুলো চালায় সে পুরো নম্বরের একদম প্রায় বাসের নিচে চলে গেছে, পুরা বাইকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো। ভদ্রলোকের পাশে এসে উল্টায় পড়লো, ভদ্রলোক কোনো রকম ভাবে সে বলো, আমি যদি এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বিলিভ করা মানুষ হই তাহলে আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ এই যে ট্যারট কার্ড রিড করলাম যে কারণে আমার উপর দেখা যাচ্ছে, কিন্তু আমি ওই ধরনের বিলিভার না, আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। আমি ঘটনা এই কারণেই বললাম যে আমাদের যারা লিসনার এখানে আছে, আমি কিবরিয়া ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে খুব ইন্টারেস্টিং মনে করি। ইন্টারেস্টিং মনে করে মানে এরকম না যে 100% সেটাকে আপনার বিলিভ করতে হবে। আপনারা যারা শুনছেন তাদেরকে বিলিভ করে এটা নিয়ে ফাইট করতে ব্যাপারটা এরকম না, আপনারা ইন্টারেস্টিং এর জায়গা থেকে নেন। রেজা ভাই নিজে একজন বিলিভার এবং সেই জায়গা থেকে সে তার মতো করে ব্যাখ্যা দিতে, ওটাকে আমি জাস্ট ইন্টারেস্ট হিসেবে নিয়েছি। কিন্তু এরকম যদি আপনার মনে হয় যে রেজা ভাই যেটা বলছে সেটার সাথে আপনি দৈনন্দিন জীবনের ঘটনা মেলাতে গেলেন এবং আমার মতো এরকম পড়ে গেছেন, হ্যাঁ তার মানে তো এরকম হয়েছে, রেডিওতে শুনেছি ডার্ক ক্রেডিট করা হয়েছে, নেগেটিভ ঘটনা ঘটছে,
কিন্তু কিবরিয়া ভাই পৃথিবীর প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের সাথে রিলেটেড। আমরা কোথেকে আসি, আমাদের বাবা মা থেকে আসি, বাবা মা কোথেকে আসে,
হ্যাঁ সেটা তো আসেই
তার দাদা থেকে। একদম যদি চিন্তা করেন এভরিথিং ইজ রিলেটেড। আমরা যে কাগজটা ব্যবহার করি লেখা পড়ার জন্য, কাগজটা আসে কোথেকে, জঙ্গল থেকে, গাছ থেকে, গাছ কোথেকে আসছে,
মাটির বীজ,
মাটির বীজ থেকে,
মাটি থেকে আসে,
সৃষ্টিকর্তার তৈরি অনুভূতিতে আঘাত পড়বে। আমি নিজেও আপনাকে মানা করবো, জাস্ট কার্ডটা ফান হিসেবে নেন জায়গা থেকে, ইন্টারেস্টিং কোনো ব্যাখ্যা নেই। একটা বিষয় আমি জাস্ট একটু শেয়ার করবো, কি ভাই লিসেনার যারা আছেন আমার কাছে প্রায় 15,000 উপরে মেসেজ এসএমএস আসছে, যে ইনবক্স এর অনেক
আসছে
বললাম আজকে আমাদের 5 নম্বর এপিসোড,
ঠিক 5 নম্বর এপিসোড বলাটা বোধহয় ভুল হবে কারণ ডরে আমাদের এই স্পেশাল সেগমেন্টটা হচ্ছে 5 নম্বর পার্ট।
টেরর সেগমেন্ট নাম্বার 5, এই 5টা এপিসোড মানে হচ্ছে অলরেডি আমরা 1 মাস পার করে ফেলছি। এই দেখলাম আমি একটা জিনিস, যারা টেরট সেগমেন্টে লিসেনার যারা আছেন তারা টেরট প্রোগ্রাম শোনার পর থেকে বিভিন্ন সমস্যায় ভুগতেছেন। আমার ইনবক্সে আসছে এরকম একজনে পা ভেঙে ফেলছে, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মা অসুস্থ হয়ে গেছে, জাস্ট রেডিও শোনার পরই তাদের এই অবস্থা। কারণ আমার কথা আমি যে কার্ডটা পড়ি এটা কিন্তু একটা টেলিকেনেসিস আছে, মানে আমার কথার মাঝখানে যেটা আপনার কানে কথাটা ঢুকতেছে এখানে অনেক ব্যাপার সেবার আছে।
ওকে, একটা টেস্ট একটু করতে চাই, সেটা হচ্ছে অ্যানোনিমাস নামের একজন বন্ধু লিখেছেন, সাবজেক্ট হ্যালোইট 920, ইজ এ সাবজেক্ট হ্যালোইট 920। Okay, hello, I am 51, university graduate, youngest family member, currently living in Dhaka. My talk is about the marriage of my parents. Amma passed away long back, who were basically from two very, very different social class, and hence we siblings are still confronting difficulties in social life due to it. আমি ঠিক বুঝলাম না, আপনি হেলোইট 920 এর জন্য যদি টেক্সট করে থাকেন তাহলে আপনাকে আমরা ইন্সপায়ার করব স্পেশালি কল করার জন্য 09613892892। আমি আবারও বলছি 09613892892। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জিকে বিয়ে করে আসছি। আই থিঙ্ক দিস ইজ আ মাদার প্রোগ্রাম অফ অল কাইন্ড অফ লাইভ স্টোরি বেসড প্রোগ্রাম ইন এবিসি রেডিও, স্পেশালি জেবিএসবি ডট অর হোয়াট এভার ইট ইজ। ওকে, একটা মজার বিষয় আমি দেখি সেটা হচ্ছে আমরা আসলে কাউকে না কোনো সমালোচনা করতে চাই না। বিভিন্ন টেলিভিশনে কিছু বিজ্ঞাপন হয় সেটা হচ্ছে হুজুরের অমুক দোয়া, দোয়া দিয়ে লটারির নাম্বার পেয়ে যেতে পারেন, অমুক অমুক পেতে পারেন, এই বিষয়গুলো তো ওগুলো খুব হাস্য।
এখানে একটা বিষয় করি ভাই, ভালো কথা বলছেন আপনি, ঘটনাটা মানে আমার সাথে ঘটছে আমাদের 3rd সেগমেন্টের 3rd এপিসোড যাওয়ার পরে। চিটাং থাকে ছেলেটা, ছেলেটার নাম আমি বললাম না এখানে, চিটাং থাকে, সে আমাকে প্রচুর প্রচুর মেল করছে, একই মানুষ প্রচুর, কিভাবে সে আমার নাম্বারটা পাইলো। তো সে আমার 2nd এপিসোডে আমি হয়তো বলছিলাম যে আমি রোলেট খেলি ক্যাসিনোর, আমি নাম্বার জানি কোন নাম্বারটা ক্যাসিনোতে আসবে সেটা আমি আগে থেকে বলতে পারি। ছেলেটা আমাকে ফোন করে পুরো বিরক্ত অবস্থা, সে বলতেছে ভাই আমি টাকা হেরে গেছি, 20,000 টাকা হেরে গেছি, আমাকে প্লিজ হেল্প করেন, এই করেন সেই করেন, খুব ধরছে আমাকে। তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার সে আমাকে দিয়ে দিচ্ছে, একদম তার অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, তার টাকা পয়সা থাকে সব দিয়ে দিচ্ছে আমাকে। তারপর তাকে কিছু টাকা আমি উইল করে দিচ্ছি আমি নিজে, কিছু না ঘটনা একদম আমার সাথে অসম আছে, সে সব পাশে ছিল আমার, তো কিছু টাকা তাকে আমি আর্ন করলাম, আমি তাকে চিনিও না, আমার মাধ্যমে সে কিছু টাকা পেলো। পাওয়ার পরে তাকে বললাম যে তুমি এগুলো খেলবা না, এই ধরনের জিনিস খারাপ।
আপনি তো তাকে মানে গাছে তুলে উঠে মইতাম দিলেন।
এখন সে আমাকে প্রতিদিন ফোন দেয়, ভাই আমার 30,000 টাকা লাগবে, ভাই আমার 40,000 টাকা লাগবে, ভাই এই এক অবস্থার মধ্যে আমি আছি। তো এরকম একটা জিনিস আপনারা বলবো যে আমার কাছে আপনারা জাস্ট প্যারানর্মাল প্রবলেমের সলিউশন পাবেন, এর বাইরে
না প্রবলেমের সলিউশন পাবেন না, প্যারানর্মাল প্রবলেমের কথাবার্তা হবে, যদি সলিউশন চান তাহলে পার্সোনালি
চেষ্টা করবো, পার্সোনালি আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। তো প্রেমে বাধা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা এই আবিজাতি বিষয় এগুলো আমার কাছে দয়া করে বলবেন।
আপনার জন্য গুড নিউজ আছে, সেটা হচ্ছে দেশ ছাড়িয়ে দেশের বাইরে থেকেও মেল এসেছে, ইন্ডিয়া থেকে একজন বন্ধু লিখেছে, অনিমেশ পান চৌধুরী লিখেছে হচ্ছে, ডিয়ার ব্রাদার আর জি কিবিয়া, হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম ফ্রম ইন্ডিয়া, আই রিয়েলি নিড টু জয়েন ডট নিউ সেগমেন্ট ট্যারট কার্ড, বাট ব্রাদার অ্যাজ অলরেডি টোল্ড আই এম ফ্রম ইন্ডিয়া, ইটস পসিবল টু জয়েন ইউ দেয়ার, ব্রাদার ইজ দেয়ার এনি ওয়ে টু জয়েন ইউর প্রোগ্রাম লাইক থ্রু ফোন কল, ব্রাদার ইফ পসিবল প্লিজ হেল্প, ওয়ান মোর থিং হোয়ার আই হ্যাভ টু সেন্ড মাই পিকচার অ্যান্ড অল দ্য ডিটেলস। ইয়েস, এখানে আমার মনে হয় যেটা হচ্ছে, এখানে আপনার কিছু বলার নেই, আমার বলার আছে, আমি বলে দিই, সেটা হচ্ছে হ্যাঁ অফকোর্স দেশের বাইরে থেকে আপনারা যদি ফোন নাম্বার দেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, সেটা যদি অনুষ্ঠান চলাকালীন সময় সম্ভব হয় তাহলে সেটাও করতে পারি, যদি না হয় তাহলে দিনের যে কোনো সময় আপনাদের সঙ্গে কথা বলে ফোন করে আমরা আপনাদের সঙ্গে কথা বলে সেটা আমরা অনুষ্ঠানে প্রচার করব। তবে হ্যাঁ, যেটা আমরা চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের একটা ছবি পাঠিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার যদি ট্যারট কার্ড রিড করার যদি ইচ্ছা থাকে আমাদের রেজা ভাইয়ের, ছবিটা থাকলে একটু ভালো হয়,
ছবি দরকার।
যদি একেবারে অ্যাকুরেট চান আপনি, মানে রেজার্ভার জন্য সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আপনি স্টুডিওতে থাকা, যেটা আমরা গত পর্বে শুনেছেন আমরা 4-5 জন পেয়েছিলাম এখানে খুব অল্প সময়, যে কারণে আমরা এই সপ্তাহে শুধুমাত্র ফেসবুক এবং ইমেইলের রিপ্লাইগুলো দিচ্ছি। তো স্টুডিওতে আসতে চাইলে আপনি আমাদেরকে ফোন দেবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। ওকে, এখানে ফোন করার পরে আপনাকে যেটা বলতে হবে যে আমি আসতে চাই বললেই হবে না, এখানে ফোন করার পরে আপনাকে বলতে হবে আপনি কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে আছেন, কতদিন যাবত আছেন, এবং সেটা আদৌ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিনা, যদি খুব ভালো আপনি একটা ভিডিও ধারণ করতে পারেন ওই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, খুবই ভালো হয়, আমরা ইন্সপায়ার করবো আপনাকে, এবং ওই বিষয়টা নিয়ে দরকার হলে একজন মানুষকে নিয়ে আমরা একটা এপিসোড করবো, যদি আপনি এরকম ভিডিও টিডিও কোনো কিছু আপনার রিয়েল লাইফে ঘটে যাচ্ছে এরকম কোনো কিছু নিয়ে আমাদের কাছে আসতে পারেন। ওকে, আপনার কাছে কি আসছে?
আমার কাছে একটা মেইল আছে, আমার কাছে কিছু মেইল আসছে, সেগুলো আমি আজকে পড়বো আপনাকে শোনাবো, আমি খুব সংক্ষিপ্ত করে বলি যেহেতু সময় আমাদের কাছে কম। আমাকে ইনবক্স করেছেন যাত্রাবাড়ি থেকে ফারিয়া মান্নান মুনা, তিনি লিখেছেন, আমি ওনার মতো করে বলি, আমার হাজব্যান্ডকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমি ওকে অনেক হুজুর দেখাইছি বাট এখনো এই প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের ম্যারিড লাইফে অনেক সাফার করতে হচ্ছে, এই জন্য আমার হাজব্যান্ডের ইনকাম সাইডের প্রবলেম হচ্ছে, ওর নাম রাজীব বিন মঞ্জুর, ওর বয়স 30 বছর, প্লিজ রাবি ভাইয়া আমাকে প্লিজ একটা সলিউশন দেন, আমি অনেক প্রবলেমে আছি, আমি কোনো উপায় না পেয়ে আপনাকে ইনবক্স করলাম। তো মোনা, আপনার যে ট্যারট কার্ডটা আমি রিড করেছি অলরেডি, তো সেখানে আমি দেখতেছি আপনার বিয়ে হয়েছে জুলাই মাসে আপনার বিয়ে, আজকে থেকে প্রায় আমি কার্ডটা দেখতেছি প্রায় 6 বছর আগে আপনার বিয়ে হয়েছে, আপনার লেখাপড়া খুব খারাপ ছিলেন আর আপনাদের আগে খুব ভালো সম্পর্ক ছিল, দিন দিন সেটা খারাপ হয়ে যাচ্ছে, এখন রিলেশন খুবই খারাপ, আর আপনাদের বিয়ের বয়স প্রায় 5 বছরের কাছাকাছি কিন্তু বাচ্চা কাচ্চা কেন হচ্ছে না সেটার জন্য আসলে অনেক বিষয় বলা যায়, যেটা সময় স্বল্পতা আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি সেটা বিস্তারিত আনসার করবো, এবং আপনাদের ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে বিষয়টা, ব্ল্যাক ম্যাজিকে কি এফেক্ট হচ্ছে সেগুলো তো আপনি বলেননি, শুধু ইনকামের সমস্যা হচ্ছে, হাজব্যান্ডের ব্যবহার খারাপ, এটা আসলে ব্ল্যাক ম্যাজিকের সাইনের মধ্যে একটা সাইন যদিও, কিন্তু আমাকে আরো জানতে হবে বিস্তারিত, আপনি কোনো বিজ্ঞ আলেমের কাছে যান যাদের সমাজে ভালো অ্যাকসেপ্টেন্স আছে, যারা আসলেই মানুষের হেল্প করতে বসে, যারা কোনো টাকা পয়সা নেয় না, এরকম কোনো হুজুর বা আলেমের কাছে যান, তারপর যদি সলিউশন না হয় আমি তো আপনাদের জন্য রয়েছি, আমি তো রেডিতে বলছি অলরেডি, হেল্প করবো সবসময়,
রাইট, এবং যেহেতু বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার, এক্সিস্টেন্স যেহেতু আমাদের রিলিজিয়ানের জায়গা থেকেও একসাথে স্বীকার করে নেওয়া হয়েছে, সুতরাং আমার মনে হয় যে কোনো একটা বিজ্ঞ আলেম যিনি ধর্মীয়ভাবে অনেক প্রজ্ঞার অধিকারী, অত্যন্ত সম্মানী ব্যক্তি আপনার এলাকায়, তার কাছে যান, পুরো বিষয়টা খুলে বলেন, এবং তিনি আপনাকে যে আমলগুলো করতে পারবেন সেগুলো অনেক সময় কাজে লাগতে পারে। বাট অ্যাবসলিউটলি আমি এই কথাটাও বলবো, সেটা হচ্ছে এই বিষয়গুলো বিলিভ করা না করা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এবং আমরা ইন জেনারেলি যেহেতু বলছি সবাইকে আমরা ইন্সপায়ার করবো বিলিভ না করার জন্যই, কজ দিস ইজ নট এন সায়েন্টিফিক শো, এইটাকে শুধু ফান হিসেবে নেওয়া, ইন্টারেস্টের জায়গা থেকে নেওয়াটাই আমি মনে করি গ্রহণযোগ্য, যদি আপনি পুরোপুরি লজিক্যাল ম্যান হয়ে থাকেন তাহলে অফকোর্স আপনি ডাক্তারের পরামর্শ হন, আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, এবং সেটাই মনে করি আমি বেস্ট, আর এটাকে জাস্ট একটা ওই যে হরর
হরর মুভি, টিকিট কেটে হরর মুভি যেরকম কোনো লজিক ছাড়াই আমরা দেখতে যাই, এবং ফিকশনের জায়গা থেকে যেভাবে আপনাকে বলি যে আমরা যেরকম সুপার হিরোদের মুভি দেখতে পছন্দ করি, সেই জায়গাটা থেকে আপনার মনে হতে পারে আপনি এক ঘন্টা একটা ইলিউশনের মধ্যে আছেন, আপনি একটু মজা নিচ্ছেন, জাস্ট ফিল লাইক দিস, দ্যাট ইজ এনাফ ফর আস। ওকে, এখানে একটা টেক্সট একটু পড়তে চাই, সাকিব রায়হান রোহিত নামের একজন। হাই, আই এম রনিত, আমি ক্লাস নাইনে পড়ি, আমি সরাসরি আমার প্রবলেমে চলে যাই। আমার প্রবলেম হলো আমার আমার এই রোগের পিছনে অনেক টাকা খরচ হলেও কোনো ফল পাইনি। ডরের ট্যারট কার্ড সেগমেন্টে শুনলাম রেজা ভাই ট্যারট কার্ড হেল্প করতে পারবে, কিন্তু আমার ভয় হয় সাইড ইফেক্টে। আমার মনে হয়
এটা ব্যাপারে দেখতে পারেন কিছু, আসলে উনি যেহেতু ডাক্তারের চিকিৎসা করে ফল পাইনি, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রেইকি, REIKI, রেইকি। রেইকি আমি এক্সপার্ট যদিও, কিন্তু আসলে আমার পক্ষে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করা পসিবল না। তো আপনি যদি রেইকি কোনো এক্সপার্ট বাংলাদেশে খুঁজে পান, তিনি আপনার এই প্রবলেমের সলিউশন করতে পারবেন, যেহেতু ডাক্তার আপনি আপনার ভাষ্য মতো ডাক্তাররা ফেল, যেহেতু ডাক্তাররা ফেল আপনি কোথায় যাবেন, আপনার যাওয়ার রাস্তা নেই কোথাও। তো রেইকি করতে পারেন, রেইকি হচ্ছে এমন এক চিকিৎসা মানুষের একজনের বডির পাওয়ার দিয়ে আরেকজনকে সুস্থ করা যায়।
এটা কি রিলিজিয়ান?
হ্যাঁ, এটা না না, এটা সায়েন্টিফিক, পুরোপুরি সায়েন্টিফিক,
রিলিজিয়ান সায়েন্টিফিক,
সায়েন্টিফিক ব্যাপার, এটা সায়েন্টিফিক একটা চিকিৎসা। এটা জাপানে ভুটানে সবচেয়ে বেশি হয় রেইকি, রেইকির ট্রিটমেন্ট। ওরা ভুটানে যারা আছে সন্ন্যাসী টাইপের, তারা রেইকিতে সবচেয়ে এক্সপার্ট ওয়ার্ল্ডের মধ্যে ভুটানের। আবার আমরা জানি এটা যে পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে ভুটানিজরা, 100 বছর তাদের গড়ায়ু, আর পৃথিবীতে আর কোনো দেশে এত গড়ায়ু না, কারণ তাদের মধ্যে কিছু গড গিফটেড পাওয়ার থাকে যেগুলো আমি অলরেডি প্র্যাকটিস করি অনেকদিন ধরে
করতেছি।
হ্যাঁ, বাটি পেয়েছি, রেইকির বাটি। তো এই রেইকি যদি আপনি করতে পারেন, আমার মনে হয় পৃথিবীর আল্লাহ যেহেতু রোগ মানুষকে দিচ্ছেন সেগুলোর প্রতিকারও দিচ্ছেন, মানে সব সমস্যারই সমাধান আমাদের যে ধর্ম থাকেন সেই ধর্ম মোতাবেক যদি যান সমাধান আছে। তো রেইকিটা আপনি ট্রাই করতে পারেন, দেখেন ইনশাল্লাহ সমাধান হবে।
আমরা একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, এবং এখানে আছেন রেজা ভাই মেন্টর হিসেবে, আমি কিবরিয়া আছি হোস্ট হিসেবে। আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের এই অনুষ্ঠান নিয়ে। যারা রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে চান, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorterot, DAARTAROT, আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, that is door tarot like the other one, please. Pichhi 5 minute for
door mane boy haunted by brown mr mango candy door bolo koi dosh dekhte
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা ডর শুনছেন, ডরের স্পেশাল রাউন্ড, স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে আমি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে রেজা ভাই। আমরা আজকে বেসিক্যালি নীল এবং যারা আমাদেরকে ফেসবুক ইনবক্স করেছেন তাদের সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। রেজা ভাই, বেশ কিছু ইনবক্স
পাওয়া গেছে এখানে আমার, আমাকে চেক করার লেটার আসছে ইনবক্সে। এমডি হাসান খান তিনি লিখেছেন, এই একটা স্কুলের ছবি দিয়েছেন আমাকে, ছবি দিয়ে বলেছেন যে ক্লাস 1-5 পর্যন্ত পড়ানো হয়, সেই স্কুলে কোনো সাহায্য করা যায় কিনা। তো আমি সবসময় বলছি আপনাদেরকে যে আমি একটা প্রতিষ্ঠান চালাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা হচ্ছে মোটরসাইকেল সিকিউরিটি, নামটা আমি বলবো না এখন, কোনো একদিন সময় হলে বলবো। আমরা সেটার লভ্যাংশ দিয়ে দিই গরিব বাচ্চাদেরকে, যারা এটিএম বা গরিব বাচ্চা যাদের পড়াশোনা দরকার কিন্তু টাকা পাচ্ছে না, তাদেরকে দিয়ে দিই। তো ওনার ঠিকানা হচ্ছে গোয়ালন্দ বাজার রাজবাড়ি। তো আমরা ভাই হাসান ভাই, আমরা অবশ্যই আপনার এখানে আসবো, এসে যতটুকু পারি সাহায্য করে যাবো। তারপরে একটা ইমেল আসছে আমাদের কাছে, আমি একটু দেখি। ইমতিয়াজ হোসেন তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রেজা ভাই, ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো যাচ্ছেন। আমি আপনার মতো এক্সপার্ট না, কিন্তু জিন জাতি নিয়ে 12 বছর যাবত রিসার্চ করছি, এমনকি কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, এখন রাস্তার ফকির। অনেকের সমস্যা সমাধান করেছি, জিন জাতীয়, ব্ল্যাক ম্যাজিক জাতীয়। তো এখন গত 3 বছর যাবত আমি খুব সমস্যায় ভুগতেছি, আশা করি আপনার কাছে চেষ্টা করলে সমাধান পাওয়া যাবে। তো সমস্যাটা সে শেয়ার লিখছে এখানে। তো এখন আমি ওনার সম্পর্কে কিছু বলি। এমটিএস হোসেন ভাই, আপনি
ব্ল্যাক ম্যাজিক ট্রাই করছেন সেটার জন্য হয়তো বা আপনার এফেক্ট পড়েছে। গত 3 বছর যাবত আপনি অসুস্থ, আপনি বিয়ে করেছেন জুন মাসে, আজকে থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে বিয়ে করেছেন আপনি, আপনার ম্যারিড লাইফে খুব সমস্যা আপনি আছেন। এটা কিন্তু কার্ডের ভাষা, কার্ড বলতেছে আপনার বিয়ে যেহেতু জুন মাসে, কার্ড বলতেছে আপনার জন্ম হয়েছে মে মাসে, এবং আপনি একটা ব্যবসা চালাচ্ছেন অলরেডি, কার্ড বলতেছে একটা ব্যবসা চালাচ্ছেন, ব্যবসার তো লাভ হচ্ছে না। তো এটাই বলবো আপনাকে যে আপনি এগুলা প্র্যাকটিস বাদ দেন, ট্যারট কার্ড প্র্যাকটিস করা বা ব্ল্যাক ম্যাজিকটা বাদ দেন। আমি যেহেতু আমি জানি কিভাবে প্রোটেকশন দিতে হয়, আপনি হয়তো জানতেন না, সেই জন্য আপনি আজকে ভুক্তভোগী। তারপর আমাদের কাছে মেল আছে আশিক রহমান ইসলাম, সরি আশিক আর রহমান ইসমাম, তিনি লিখেছেন আমাদেরকে, উনি মগবাজার থেকে লিখেছেন, ওনার বয়স হচ্ছে মাত্র 13। এখানে একটা বিষয়, যারা ছোট, একদম ছোট বয়সে ছোট, তারা চেষ্টা করবেন এইসব থেকে দূরে থাকতে, ব্ল্যাক ম্যাজিক ট্যারট কার্ড বা জিন জাতি সম্পর্কে জানা, এগুলো নিয়ে প্র্যাকটিস করা একটু দূরে থাকবেন। যেহেতু আপনার প্রাপ্তবয়স্ক হননি, চেষ্টা করবেন দূরে থাকার, নাহলে আপনার বাপ মা কিন্তু আমাদেরকে বকা দিবে যে কি রেডিও শুনে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের জিএসসি, উনি লিখছেন আমাদেরকে জিএসসি তে বৃত্তি পাবো কিনা উনি জানতে যাচ্ছে। আমি আপনার কার্ডটা পড়ে দেখলাম, আপনি টিভি খুব বেশি দেখেন এবং ফ্যামিলির কথা শুনেন না, তো আপনি ফ্যামিলির কথা শুনবেন, টিভি কম দেখবেন, পড়াশোনায় মনোযোগ দেন, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। এরকম অসংখ্য অসংখ্য মেসেজ আমাদের কাছে আসছে, আমরা দেখি একটু একটা করে পড়বো। একটা মেয়ে লিখেছেন আমাদেরকে, বন্যা আক্তার, উনি লিখেছেন আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি খুব অসহায় অসস্থায়, ওনার লেখাটা আসলে বোঝা যাচ্ছে না ঠিক মতো, ওনার রিলেশন নিয়ে কোনো একটা সমস্যার মধ্যে উনি ভুগছেন, আর ওনার মেন্টালিটি অনেক উইক হয়ে গেছে। তো আমরা এই ধরনের প্রবলেমের সলিউশন দিব না কখনো, হ্যাঁ, কারণ এটা কিন্তু প্যারানর্মাল প্রবলেম না। আপনাদেরকে বারবার বলতেছি আপনার প্যারানর্মাল প্রবলেম পাঠান, এই ব্যক্তিগত সমস্যা, পরিবারের সমস্যা, এগুলো দিবেন না দয়া করে। যাই হোক, আরেকটা ইমেল আছে আমাদের কাছে, মোহাম্মদ শাহরিয়ার নাফিস, বাসা উত্তরা, ফোন নাম্বার তিনি দিয়েছেন, তিনি দেখেছেন স্টুডিও তো আসতে পারবো না, এই জন্য দুঃখিত। রেজা ভাইয়া আসসালামু আলাইকুম, আমি রবিন উত্তরা থেকে। ভাইয়া, আমি ট্যারট কার্ড রিড করতে চাই না, আমার সমস্যা শুরু 2013 থেকে। সমস্যাটা এইরকম, আমি কলেজের ফার্স্ট ইয়ারে, তখন দিনটা মনে নেই, ওই দিন বিকেলে আমি প্রাইভেট পড়তে যাব, তো দুপুরে ঘুম থেকে উঠে শোবার আগে আমি সবসময় বালিশের নিচে ফোনটা দেখে ঘুমাই, কিন্তু সেদিন উঠে দেখি বালিশের নিচে ফোনটি নাই, বাসার কোথাও ফোনটি খুঁজে পাচ্ছি না, ফোনে ফোন দিচ্ছি, ফোনে রিং হচ্ছে কিন্তু কেউ ফোন ধরতেছে না। তো এই ফোন নাই, ফোন এরকম প্রতিদিনই একটা করে ফোন হারাচ্ছে, আমার ফোন, আর মায়ের ফোন, সবার ফোন, মানে উনি লেখাটা একটু অস্পষ্ট, তারপরও আমি চেষ্টা করছি পড়ার, উনি এরকম বোঝাতে চাচ্ছে, এই পর্যন্ত 15 বার উনি ফোন হারিয়েছেন এবং ঠিক বাসা থেকে, এবং উনি অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, হুজুররা বলেছে যে ভোরকালে একটা মহিলা এবং একটা পুরুষ এসে ফোনটা নিয়ে গেছে, কিন্তু ওদের বাসায় বিগত কয়েক বছরেও এরকম ভোরকালে মহিলা এবং পুরুষ আসেনি ওনাদের মতো, তো এর মানে কবিরাজটা যেটা বলেছে সেটা ভুল বলেছে। তো একটা কথা উনি বলেছেন যে 24 আগস্ট আমার একটা বোন মারা যায় আম্মুর গর্ভে। ভাই, আমি 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 হচ্ছি মেজো ভাই আমাদের ভাই বোনের মধ্যে। তো সমস্যা শুরু হয়, একটা বই ছিল বাসায় নাকি, একটা অনেক আগের একটা বই ছিল, বইয়ের মধ্যে পুরনো বই যেটা আমাদের ভূত জিন নিয়ে লেখা, সেই বইটি পানিতে ফেলে দেয়নি, তারপর থেকে সমস্যা শুরু হয়। তো ভাইয়া, আপনাকে এটা বলবো, আমি আপনার কথা একটা জিনিস বলি, আপনাদের বাসায় সবাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এখানে কার্ড বলতেছে, আপনাদের বাসার সবাইকে এক টানা করা হয়েছে, সবাইকে একসাথে, আপনার যে সমস্যাটার কথা বলতেছেন সেগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনার আপনার মা কিন্তু খুব নামাজি এবং আল্লাহ ভীরু, এটা খেয়াল রাখবেন। আপনার বাবার নাম হচ্ছে সুবাহান, আমি কি ভুল বলতেছি কিনা আমাকে শুধু মেসেজ করে কমেন্ট দিয়ে জানা দিবেন, আপনার বাবার নাম সুবাহান, আমি কিভাবে জানলাম সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি শুনে যান আমি কি বলতেছি। আপনার বাবার একটু সমস্যা আছে সেটা আপনারা সবাই জানেন, নাফিস ভাইয়া আপনারা জানেন আপনার বাবার একটু প্রবলেম আছে, ওনার এই প্রবলেমটা ওনাকে ডাক্তার দেখান, ওনার একটা মানসিক সমস্যা আছে, সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওনাকে নিয়ে আপনারা ফ্যামিলির সবাই একসাথে বসে কাউন্সিলিং করেন, আপনার বাবা মা সবাই বসে কাউন্সিলিং করেন কীভাবে কী করতে হবে। আপনারা অনেকে, যেহেতু আপনি মুসলিম মানুষ, আপনারা ঘরটা বন্ধ করতে পারেন, বিভিন্ন দোয়া কালাম পরে ঘর বন্ধ করতে পারেন। আপনার ফ্যামিলিতে যে প্রবলেম হচ্ছে, বাচ্চা যে মারা গেছে যেটা বললেন, তারপর থেকেই সমস্যা আপনাদের দিন দিন কিন্তু বাড়তেছে, বাসায় ঝগড়া হচ্ছে, আপনাদের বাসায় প্রবলেম হচ্ছে, বাবা মায়ের ঝগড়া হচ্ছে, আপনার সাথে কোনো বড় ওই মানে বনিবানা হচ্ছে না, যত দিন যাচ্ছে প্রবলেম তত জটিল হয়ে যাচ্ছে। তো আপনার যে প্রবলেমটা সেটা সলিউশন যদি আমি দিতে চাই, যেহেতু আপনার প্রবলেমটা জটিল, এটা অবশ্যই প্যারানর্মাল, আপনি সরাসরি রেডিওতে চলে আসুন আমাদের কাছে, যেহেতু আপনাদের বাসা উত্তরাতে, আপনি আসলে খুব বেটার হয়, আপনার সাথে কথা বলে একটা সলিউশন আমি যেতে একটা সলিউশন দিই আমি দিতে পারবো। ধন্যবাদ।
ওকে, আমাদের আজকে এখানেই শেষ করতে হবে। আমরা স্পেশালি আপনাদেরকে বারবার যেটা বলবো সেটা হচ্ছে, রেজা ভাই মূলত অ্যাক্টিভ থাকেন যে পেজটিতে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং ওখানে আসলে যে পরিমাণ টেক্সট আসে সেখানে উনি যেটাতে ইন্টারেস্ট ফিল করেন তার সঙ্গেই উনি কথা বলেন,
হাজার হাজার টেক্সট ওখানে আসে, তার মধ্যে থেকে আসলে সবাই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে ওখানে আসেন। প্লিজ, আমরা কিন্তু প্রবলেমের সলিউশন করার জন্য এখানে বসিনি, আমরা মূলত প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারগুলো কি হতে পারে এবং এটা যে আনসিন ওয়ার্ল্ড আমরা যেটাকে বলি অবৈজ্ঞানিক ওয়ার্ল্ড, এবং যেটা অবৈজ্ঞানিক বলছি কারণে যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, তো সেই জায়গাটি থেকে আমাদের যেটা হয় যে কিউরিওসিটির জায়গাটা থেকে ওনার যেটা মনে হবে যে না এটা নিয়ে ওনার কথা বলার আছে সেটা নিয়ে উনি বলতে পারেন। কিন্তু সমাধান দেওয়াটা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়, ইনফ্যাক্ট আমাদের উদ্দেশ্যই নয়, আমি বলবো মূল উদ্দেশ্য তো দূরের কথা। তো আপনারা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারেন, লাইক দিয়ে ওখানে মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot, স্পেলিংটা হচ্ছে DARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট, এবং পেজটি এটা নামই আছে, আপনি লাইক দিয়ে ওখানে মেম্বার হয়ে যাবেন।
একটা কথা কি শিওর আমি বলবো সবাইকে, আমি কমেন্টটা দেখলাম বা অনেকে দেখলাম যে বিশ্বাস করতে চায় না বিষয়গুলো, বিশ্বাস করতে আমি বলি অনেক কাউকে বিশ্বাস করেন,
আমরা ইন্সপায়ার করি না,
আমরা ইন্সপায়ার করি না, আমরা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। এই ট্যারট কার্ড এইসব জিনিসটা কোনো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যাও নাই, জাস্ট একটা কার্ড আর কিছুই না। কিন্তু আমি একটা কথা বলবো, যারা বিশ্বাস করেন না অথবা যারা বিশ্বাস করেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা জিনিস থাকবে, আপনাদের যারা আমার কথা শুনতেছেন তারা হচ্ছে নেক্সট এপিসোডে আমি আপনাদের সবাইকে মাইন্ড হিপনোটাইজ করব। আপনারা প্রস্তুত থাকেন নেক্সট এপিসোডের জন্য, আপনাদের সবাইকে একই সাথে আমি কথার দ্বারা হিপনোটাইজ করব এবং আপনারা হিপনোটাইজ হবেন। পারলে চেষ্টা করেন নিজেকে সেভ করার, মানে হিপনোটাইজ না হওয়ার চেষ্টা করেন, কিন্তু আমার বিশ্বাস আপনি আমি পারবো। তো ওয়েট করেন নেক্সট এপিসোডের জন্য,
আমরা আসছি, আমরা আসছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায়। তো আজকের মতো খোদা হাফেজ।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
This track was downloaded from FusionBD.com.